This track was downloaded from FusionBD.com.
FM 89.2
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shatto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া এই মুহূর্তে রয়েছি, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। এখন থেকে শুরু করে রাত দুটো পর্যন্ত আপনার সঙ্গে আমরা, আমাদের টিম মেম্বার রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আরজি রাজু, আরজি সুমন, সাউন্ড এডিটর মঞ্জু এবং আমি আরজি কিবরিয়া। আর আজকে অতিথির আসনে কে বসছেন আমরা শুরুতেই প্রিয় শ্রোতা জেনে নেব আরজি রাজুর কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ।
ধন্যবাদ কিপ্রিয়া। আমাদের আজকের অতিথি মধু, নামটার মধ্যেই একটা মিষ্টতা জড়িয়ে রয়েছে। লেখাপড়ায় বেশ মনোযোগী ছিলেন মধু, এখনো তিনি পড়াশোনা করছেন। মানুষকে সাহায্য করার জন্য তিনি এগিয়ে আসেন। কোনো প্রেমিক প্রেমিকা তার কাছে সাহায্য চাইলে তিনি তাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেন। তিনি একটি কথাই বিশ্বাস করেন, আর তা হল একটি ভালো কাজ সুন্দর পথের সন্ধান দেয়। এত ভালো কিছু থাকার পরেও কেন মধু আজ যাহা বলিব সত্য বলিব মঞ্চে, তা শুনতে চলে যাই আরজে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ।
প্রিয় শ্রোতা, আমরা জানলাম রাজুর কাছ থেকে যে আজকে মধু রয়েছে আমাদের সাথে তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করবার জন্য। আমি কথা না বাড়িয়ে প্রথমেই মধুর কাছ থেকে জানতে চাই যে কোন বিবেকের তাড়না বোধ থেকে মধু আজকে লাখো সমাজের কাছে তার জীবনের অপরাধ এবং অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে যাচ্ছে, কেন?
যে আমি অনেক আগ থেকেই আপনাদের জীবনের গল্প অনুষ্ঠানটা শুনতাম,
হ্যালো 8920,
তারপরে যখন এই অনুষ্ঠানটা আমি শুনি তখন থেকেই মানে আমি এখানে আসার চেষ্টা করি। এবং মানুষের ভুল শুদ্ধ মিলে, আপনি একটা কথা বলেন যে ভুল শুদ্ধ মিলে মানুষের জীবন, আমিও জীবনে অনেক ভুল করছি। তখন হয়তো মানে আমি সচেষ্ট ছিলাম না, আমি এগুলো বুঝতাম না, কেউ বোঝানোর মতো আমার ছিল না, এজন্য ভুল করছি। তো যখন আমার এরকম একটা প্ল্যাটফর্ম দরকার ছিল, যে প্ল্যাটফর্মে লাখো মানুষের সামনে আমি মানে আমার কথাগুলো বলতে পারবো,
সেটা ঠিক আছে, কিন্তু আপনার বিবেকটাকে জাগিয়েছে?
বিবেকটা জাগিয়েছে বলতে, আমি এই অনুষ্ঠান শোনার পরে আমি এটুকুই বুঝলাম যে এখানে আমার যাওয়ার প্রয়োজন, কি আমার বিবেকের কাছে আমি নিজে এখন।
তার মানে আমরা বলতে পারি যে আপনার বিবেক জাগানোর কাজ করেছে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান, নিজে
যাহা বলিব সত্য বলিব এবং
চমৎকার উদাহরণ। প্রিয় শ্রোতা, আমরা বারবারই বলে থাকি দুটো অনুষ্ঠানে একটি কথা বলে থাকি, আপনারা নিশ্চয়ই জানেন হ্যালো 8920 অনেকেই চেনেন এই অনুষ্ঠানটিকে, জীবনের গল্প নামে প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11:20 এবং রবিবারে আপনারা শুনছেন জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিব। আমরা দুটো অনুষ্ঠানে একটি কথাই বলে থাকি যে একটি মানুষের জীবনেও যদি পজিটিভ অর্থে কোনো চেঞ্জ আনতে পারে সেটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। আপনি একটু বলবেন যে আপনি যে অপরাধগুলো স্বীকার করতে আসছেন এখানে, সেই অপরাধগুলো কি আপনি রিসেন্টলি আর করছেন?
না না, আমি প্রায় 1.5 বছর যাবৎ আমি এগুলো,
এই অনুষ্ঠানটা শুনেই আপনি ছেড়ে দিয়েছেন। চমৎকার উদাহরণ প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে আজকে মধুর জীবনের বিবেক বোধকে জাগানোর কাজটি আসলে কে করেছে।
ওকে, মূল অনুষ্ঠানে যাবার আগে প্রিয় শ্রোতা আপনাদেরকে মনে করিয়ে দিই, যাহা বলিব সত্য বলিবতে বরাবরের মতো এক্সপার্ট প্যানেল থেকে থাকছেন আমাদের সঙ্গে। যাহা বলিব সত্য বলিবর নিয়মিত এক্সপার্ট জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আমি অনুষ্ঠানের শুরুতেই তাকে একটু হাই হ্যালো করতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনতে পাচ্ছেন, আজকে মধু রয়েছে আমাদের সঙ্গে, তার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনি শুনবেন এবং আপনার যে গবেষণালব্ধ মতামত সেগুলো আপনি আমাদেরকে জানাবেন। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম আমাদের নিয়মিত একজন বিশেষজ্ঞ এবং বাজারে তার কিছু বইও পাওয়া যায়, চাইলে আপনারা কিনতে পারেন ডক্টর তাজুল ইসলামের নামে, এবং বইগুলো আপনার ব্যক্তিত্ব বিকাশে মানসিক সমস্যার সমাধানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা প্রবেশ করতে চাই যাহা বলিব সত্য বলিবর মূল পর্বে। তারও আগে আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, পুরো অনুষ্ঠান জুড়ে থাকছে এস এম এস পোল। আহ্বান করার সঙ্গে সঙ্গেই আপনি আপনার মতামত জানিয়ে দিতে পারবেন। আর এই অনুষ্ঠানে আপনি যদি আপনার ভুলগুলো অপরাধগুলো লাখো মানুষের কাছে এসে স্বীকার করতে চান, সেক্ষেত্রে আপনি আমাদেরকে ফোন করবেন কিংবা আপনি আমাদেরকে SMS করবেন। SMS করার নিয়মটি হচ্ছে, যারা কেবলমাত্র ভুল স্বীকার করতে চান তারা যেভাবে করবেন, প্রথমে ABC JBSB আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এবং আপনি যদি ফোন করতে চান সেক্ষেত্রে ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে ফোনের যে নির্দেশনাগুলো দেয়া আছে সেই নির্দেশনা অনুসরণ করে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা শুরু করছি যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। ওকে মধু, আপনার নামটা অনেক বেশি সুন্দর, মধু নাম, শুরু করুন। আপনি ছোটবেলা থেকে নিশ্চয়ই শুরু করবেন, ব্যাকগ্রাউন্ডে আমরা আগে জানতে চাই। হ্যাঁ,
আমি প্রসঙ্গরত্তভাবে আমি মানে আমার বাবার কথা একটু টানতে চাই। আমার বাবা এক সময়কার একজন প্রভাবশালী ব্যবসায়ী ছিল, আমি আমার মায়ের মুখ থেকে শুনছি। তাদের বিয়ের 12 বছর পর নাকি আমার জন্ম। তো যখন মানে বাবার ওই দাপটের সঙ্গে যে দিনগুলো উনি কাটাইছে ওই সময় আমি পৃথিবীতে আসি নাই। তো যখন মানে আব্বা যেকোনো একটা সময়ে একটা ব্যবসায়িক মামলা কে ব্যবসাটা মানে ডাউন হয়ে যায়। ডাউন হয়ে যাওয়ার পরে বাড়িতে আসে এবং উনি মুক্তিযুদ্ধ করেছিল নাকি, তখন ওনার বয়স 13 বছর যখন মুক্তিযুদ্ধ হয়, তখন উনি মানে পাক সেনাদের হাতে বন্দী ছিল প্রায় 6 মাসের মতন। অনেক মারধর খেয়েছে আমার আব্বা। মুক্তিযোদ্ধা ছিল কিন্তু কাগজে পত্রে অলরেডি আমরা মানে এটার কোন প্রমাণ পাইনি, যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট নরসিংদী আর উনি সিলেটে আটকা ছিল। তারপরে যাই হোক মানে আমার জন্মের পরপর থেকে আমার আব্বার একটা সাইড অবস হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, লাগাতে আসে। বংশগত দিক দিয়ে আমরা খা বংশের ছেলে। তো ওইখান থেকে মানে দেখা গেছে যে আব্বা আম্মা আর আমি এক ভাই, আমরা ছোট একটা বোন মানে আমার 7 বছর যখন বয়স তখন জন্ম নেয়। তো একটা সংসারে আপনার একটা ছেলেকে মানে আগলে রাখা, ভালো পরামর্শ দেওয়া এরকম কেউ আমার ছিল না, কারণ মা অতিরিক্ত পরিশ্রম করত, মুরুখ পালত, হাঁস পালত, তখনকার একটা এনজিওতে কাজ করত। মার কারণে এই সংসারটা টিকে থাকে আর কি। আব্বা তো অসুস্থ, পাশাপাশি দেখা গেছে যে আমি ছোট থেকে খুব দুষ্ট ছিলাম। দুষ্ট বলতে আমি নদীতে মাছ ধরতাম, পুকুরে মাছ ধরতাম, গাছের ডালে ডালে পাখির বাসা খুঁজতাম, তারপরে আপনার মার্বেল খেলতাম। তবে যেকোনো খেলাধুলাই আমার একটা টেকনিক ছিল, যেমন আমি মার্বেল খেলতাম আমার প্রতিপক্ষকে বলতাম যে তোরে ফার্স্ট কদম আগায় দিব, তুই মার্বেলটা টার্গেট কর, যদি টার্গেট না করতে পারিস তাহলে আমার 20টা দিয়ে দিবি।
আচ্ছা,
একটা করে খেলার দরকার নাই, লো আমরা 20টা করে খেলি। তো ও মানে লোভের বশবর্তী ও টার্গেট করতো, তো পারতো না। দেখা গেছে যে যখন অনেক লোভ নিয়ে একটা অফার ওর সামনে দিতাম তাহলে ও মানসিক ভাবে একটু আতঙ্কিত হতো। মানে যখন আমার 10 বছর কি 11 বছর বয়স, এইরকমের কাহিনীগুলো আমি বলতেছি, যখন কারোর সাথে ক্যারাম খেলতাম, ক্যারাম খেলায় আমি খুব পটু ছিলাম আমার এলাকাতে, মানে গিয়ে প্রথমেই বান করতাম যে আমি পারি না। ওর সাথে খেলতাম, খেললে মানে ওরে এরকম বিভ্রান্তি আমি করতাম যে আমি টুকা দিতে পারি না, টুকা দিলে গুলিটা আবার মিস আইসা বুঝা, তখন আমার উপর রাগা নিতে থেমি আপনি কি খেলেন, বলতাম এবার তুই আমলে খেলবি, হ্যাঁ খেলবো, তোর পয়েন্ট দিয়ে মার্ডার। তখন আমার যে আসল চরিত্রটা আমি কিরকম খেলতে পারি বলে বোঝা যেত, আমি বাজিতে খেলতাম। তখন অবশ্য আমি স্কুলে পড়ি, স্কুল লাইফে আমি খুব দুষ্ট ছিলাম। স্কুলে আমি ফার্স্ট বেঞ্চে বসতাম, সবকিছুতে মানে আমি ফার্স্ট ছিলাম, কিন্তু ফ্যামিলি থেকে যে একটা ব্যাগ দেওয়া, ধরেন একটা টিফিনের জন্য একটা ছেলেকে 5টা টাকা দেওয়া, কি বলা যে এটা টিফিন করো, এরকম কোন ব্যাগ আমি পাইতাম না, গেছে না গেছে
পরামর্শ পাইতাম,
এই জন্য দেখা গেছে ওইখান থেকে আমার এক ধরনের লোভ মনের ভিতর আসে। ধরেন আমার বাড়ির আশেপাশের একজন এক ধানই আমাকে মানে এক ধরনের লাউয়ের ডোগা দিল বিক্রি করার জন্য বাজারে। তো আমি সারাদিন মানে কষ্ট করে লাউয়ের ডোগা গুলো বাজারে এনে বিক্রি করলাম। বিক্রি করার পরে দেখা গেছে উনি আমার 10 টাকা দিতেছে, এটা দিয়ে আমি স্কুলের টিফিন কি ঝালমুড়ি এগুলোর একটা চাহিদা মিটাইতে পারতেছি। বাট এভাবে অনেক পরিশ্রম করার পরেও যখন উনি আমাকে 10 টাকা দেয়, তখন একদিন চিন্তা করলাম যে 10টা টাকা আমি রেখে দিই, দেখি রেখে দিলে কি উনি কি বুঝতে পারে কিনা। আমি দেখলাম যে না, 10টা টাকা রেখে দিলে উনি আমাকে 10 টাকা দেয়। এই যে অপরাধরা, তখন থেকে কিন্তু আমার একটা মানে ছোটখাটো যে অপরাধগুলো, বাড়িতে আবার আমি এগুলো বললে কিন্তু আমাকে মানে ছাড় দিত না, শাসন করতো। তবে শাসনের সিস্টেম ছিল অন্য ধরনের, যেমন কঠিন শাসন করতো। যেরকম আমার আব্বা তো অসুস্থ ছিল, এরপরও ধরেন আমি যদি পড়তে বসে ঘুমায় যাইতাম তাহলে আমার চুলে ধরে মানে আচ্ছা করে টান দিত, ইয়া করতো যে মানে তখন মানে যেরকমের পরিস্থিতি ছিল, অভাব থাকলে সংসারে যেরকম হয়। এই জন্য আমি কাউকে দোষী না, মানে এটা আমি আমার বাস্তব
পরিস্থিতি স্বীকার।
হ্যাঁ, পরিস্থিতি স্বীকার। যাই এভাবে চলতে থাকে, হঠাৎ স্কুল লাইফে আমি মোটামুটি যখন আমি ক্লাস 7 কি 8 পড়ি, তখন আমি স্কুলে এরকম দুষ্টামি করতাম, আমার কিছু স্যার ছিল, আমি ছোট থেকে খুব কষ্টবাসী ছিলাম, যে কারোর সাথে মানে কষ্ট কথা আমি বলতাম। তো আমার যে স্যার ছিল মানে মৌলভী স্যার, উনি হাসলে মানে মুখ বড় করে হাসতো যে ওনার দাঁত সবগুলো দেখা যায়। এমন এক পর্যায়ে মানে আমি তো ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসতাম, আমার আঙ্গুলটা মানে ওনার মুখের ভিতর দিয়ে দিতাম, সবাই দেখতেছে উনি কিন্তু চোখ মুইজা যায় যখন হাসে, যখন ওনার চোখ বুঝা যায়, আমার আমি ওনার মুখের ভিতর আঙ্গুলটা দিয়ে দিতাম। দিয়ে দেওয়ার পরে স্যার তো একদিন দুই দিন আস্তে আস্তে টের পায় যে হ্যাঁ ও আমার সাথে ব্যঙ্গ করতেছে কি ও আমার সাথে দুষ্টুম করতেছে। আমি শুরু থেকে মানে ক্লাসে পটু ছিলাম, মানে পড়ার সময় কখনো আমাকে ওরা ব্যাট দিতে পারতো না, কিন্তু দুষ্টামির জন্য এমন কোন দিন নাই
না।
স্যার যখন ক্লাসে যাইতো তখন সামনে আবার আপনার স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান, তো সবাই মানে গানের রিহার্সাল হচ্ছে, এখানে খেলাধুলার রিহার্সাল হচ্ছে, তো সবাই মানে এক একজন এক একটা করার জন্য প্রস্তুত হচ্ছে। আমি স্যার যখন মানে ক্লাসে ঢুকলো তখনই আমি একটা গান ধরলাম যে আমার দুঃখ সারি সারি তোমার লম্বা লম্বা দাড়ি গো। তো স্যার তো রাইগা মানে পুরা ফায়ার, কে কে তখন সবাই হাসতেছে, তো মানুষকে হাসাইতে পারলেই এক ধরনের পরিতৃপ্তি পাইতাম তখন আমি। তো স্যার পরে অফিস থেকে বললো যে যতগুলো ব্যাত আছে নিয়ে আসলো। নিয়ে আসার পর তো আমি ভয়, কিন্তু ওই দিন স্যার মানে আমি ভাবছিলাম যে আমাকে অনেক মারবে, কিন্তু মারে নাই। আমাকে বললো যে তোর অনেক ট্যালেন্ট আছে আমি জানি, তোর ব্রেন খুব ভালো, তো এই যে মানে এই গানটা না বানায় দেশের জন্য নিজের জন্য কিছু লিখতে পারিস না, কিছু করতে পারিস না। তো মানে আমি খুব অনেক মানে এমন ভাবে স্যার আমার বোঝাইলো যে আমার খুব কান্না পাইলো তখন, এরকম ভাবে কেউ আমার কোনোদিন বোঝায় নাই। এই যে আমি ক্লাস 8 উঠলাম, কেউ কোনোদিন আমার এইভাবে বোঝায় নাই। তখন আমি আমার বাড়িতে গেলাম এবং চেষ্টা করলাম, তখন আমার একটা গরু পালতাম, গরুটা নিয়ে আমি ঘাস কাটতে যাইতাম, এবং ওই ঘাস কাটার সময় আপনার নদীর ধারে বসলেই মানে চিন্তা করতাম যে আসলে কি আমি কিছু নিজে লিখতে পারি না। তখন আস্তে আস্তে মানে আমি আমার স্কুল নিয়ে একটা লেখা লিখি, কবিতা, যেটা কি আমি বলতে পারবো?
বলেন বলেন।
আমার জীবনের প্রথম লেখা এটা, পরবর্তীতে আমি অনেক লিখছি। লেখাটা এরকম, জ্ঞানের আলো যার নামকরণ করেছিলাম আমি, জ্ঞানের আলো শিখবো মোরা এই কামনা মনে, তাই এসেছি আমরা সবাই যে প্রতিষ্ঠান। আটাশিয়া নামটি যেন প্রভুর অশেষ দান, তিনি মোদের দান করেছেন কত মহান স্থান। অল্প দিনে সরিয়ে গেছে আটাশিয়ার আলো, তাই তোমরা বাসি তাকে প্রাণের চেয়ে ভালো। শিক্ষাগুরু আছেন যত জ্ঞানে গুণে ভরা, তাই তোমরা সবার তরে প্রজ্বলিত তারা। আটাশিয়া উচ্চ বিদ্যালয় তোমায় ভালোবাসি, রোজ তাই দূর থেকে তোমার কাছে আসি। বিদ্যাপীঠ নয় যেন একটি ব্যাসখানা, সারাদিন এখানে হয় শিক্ষার্থী রানাগুন। ঢাকা সিলেট বিশ্ব রোডের উত্তর পশ্চিম দিকে হলুদ রঙের ধালান রয়েছে দুই দিকে ঘিরে, মাঝে খেলার মাঠ, শহীদ মিনার, সারি সারি আছে গাছ মাঠের কিনারায়। 40 বছর বয়স যার পাক ধরেনি চুলে, প্রতি বছর শত শত জ্ঞানের প্রদীপ জ্বলে। তাহার কথা বলবো কি আর, প্রভুর মহান দান, প্রভুর কাছে এই মোনাজাত এটাই আহ্বান, কবুল করে রাখেন যেন এই যে প্রতিষ্ঠান। তারপরে এই কবিতাটা আমি যখন স্যারকে আইনা শোনাই, তখন ওই স্যারই মানে আমাকে বেশি মারতো, মানে আমাকে বেশি শাসন করতো। ওই স্যার এতই খুশি হয়, মৌলভী স্যার, উনি আমাকে উৎসাহ দেয় যে হ্যাঁ তুই এই কবিতাটা এবার স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বলবি। এরপরে মানে আস্তে আস্তে আমি আগাতে থাকি, যখন ক্লাস 8 পড়ি তখন আমি ক্যারাম খেলতাম, তো আগে বলছি ক্যারাম খেলে খেলার আসার পথে, তখন আমার একটা ভাঙাচোরা একটা সাইকেল ছিল, সাইকেলটা চড়ে আমি আসতেছি। আসার পথে আপনার মানে আমি এক ধরনের মানে তরুণ ছেলেমেয়েরা যে ধরনের স্টাইল করে আর কি, যে শার্টটা এইভাবে দিয়া বোতাম খুললাম, মানে আমি আনা ধরাই সাইকেলটা চলে আসতেছি। তো আসার পথে আমাদের এলাকায় আপনার আবার ইয়ে ছিল, সমিল ছিল, সমিলে পুলিশ বসা। তো পুলিশ বসা, আমি তো আনা ধরে আসতেছি, আসলে ধাম করে আসি আমি একটা আরেকটা সাইকেলে লাগাই দিলাম। আর মানে লাগাই দিলাম, আমি তো আমার সাইড দিয়ে আসতেছি, ওই সাইকেলটা আপনার একদম ওই যে মাঝের ফ্রেমটা ভেঙে গেল।
ওকে,
ফ্রেমটা ভেঙে যাওয়ার পরে মানে ওই যে পুলিশ দুইটা মোটর সাইকেল দিয়ে আসতেছে, ওনাদেরও একটা ফরগা মোটর সাইকেল দিয়ে আসতেছে, মানে পুলিশের পিছনে যে হাবিল ডরটা ছিল বলতেছে স্যার দেখছেন দেখছেন, আর মানে কারখানারা দেখছেন যে মানে খিস টাইল ডানা করলো, এটা বলে তোমরা জানো আমার এই মারতে আসে, তো আমি মানে একটু দৌড়ে আমার তিন চারটা বাড়ি মানে ঠাস ঠুস। আমি ছোট থেকেই মানে কষ্ট পাইছি, আমি বললাম আমাকে বাড়ি দেওয়ার পরে আমিও জান গইরা, তখন তো ওনাকে আমি লাভ পাই না, পুলিশকে আমি লাভ পাইতেছি না, ঠিক আছে, যে উনি আমার চেয়ে অনেক ওষা। হ্যাঁ, আমি ওনার সারাদের গুদাম মুদাম মানে টাইনে টুনে সিরিয়াল আইলাম, তারপরে যতটুক মানে ফাল দিয়া যতটুক কিলগিস দেওয়ার ততটুক আমি দিলাম। তারপরে এক পর্যায়ে মানে আমাকে দুইটা বাসটে নিয়ে গেল, মানে আমাদের যে বাজারে নিয়ে যাওয়ার পরে অনেক মানুষ তো দেখতেছে, মানে আমার এক ধরনের মানে হ্যান্ডকাপ না পারাইলে আমার ওনারা ধরে রাখছে, এমন ভাবে ধরছে যে আমার ওই যে আপনার প্যান্টের
বেল্টাতে
ধরছে যাতে আমি ছুটতে না পারি। সাইকেলটা ওই জায়গায় ঘুরে রয়েছে, ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে তো এলাকাতে মনে হচ্ছেন অনেকেই চিনে, আমার চিনার পর বললো এরা দিলাম পুলিশের গায়ে তুলছে, তাস্তি খেয়ে গেল আমার এত কিচ্ছি সারা পুলিশের গায়ে আসলে ওর ষাট মারা আমি সিরিয়াল আইছি। তারপরে মনে হচ্ছেন আমার তৎকালীন চেয়ারম্যান ডাকাইলো, মেম্বার ডাকাইলো, আর এলাকাতে যারা গণ্যমান্য আছে সবার সামনে আমার উপস্থিত করলো, বললো যে এই পুলিশে মারলি কেন, তুই জানো সেটা কত অপরাধ, আমি যা পুলিশ আমার মারছে কেরে, পুলিশ তোর মারছে, তুই অন্যায় করছো, আমি কি অন্যায় করছি, তুই আরেকবার সাইকেল ভেঙে এলেছো, আমি আমার সাইডে দিয়ে আমি আনা ধরে না আমি চোখ মিল যেতাম, আমার সাইডে তো আমি যাইতেছি, আমি তো রং সাইডে লাগাই যাই না, যে লোকটা রং সাইডে লাগাই দিছে এরা না মারা পুলিশ আমার মারলো কেন, এজন্য তুই পুলিশে মারবি, হ মারছি, মানে আপনারা কি বিচার গ্রহণ করেন। তো মানে চেয়ারম্যান সাহেবের চামচা আমাকে বললো যে তুই তোরা যখন কিল দিতে যাবে তখন মানে তোরা চেয়ারম্যান সাহেব শাসন করার জন্য যাবে, তুই দৌড় দিবি যাতে তোর গায়ে না লাগে। আমার এলাকার হিসাবে আমাকে সেক্রিফাইস করলো, আমি চলে গেলাম দৌড়ে, বাড়িতে বিচার আসার হইলো, তো আব্বা তো মনে হচ্ছে গালি গালাজ করতো, কারণ আমি অসুস্থ মানুষ বিছানায় থাকতো, মানে অকথ্য ভাষায় গালি গালাজ করতো এমন সেমন, আর মা তো যতটুক পারে মা এত বোঝাইতো। তারপরে স্কুলে আপনার ওই যে শহীদ মিনারের জন্য মানে 21 ফেব্রুয়ারির জন্য টাকা চাঁদা নিল, চাঁদা নেওয়ার পরে আমাদের এলাকারই স্যার ওনাকে মানে একটু ব্যঙ্গ করতাম অনেক সময় দেখলি, মানে ওনার সামনে তো করতাম না আর বন্ধু বান্ধবরা মিলে করতাম, তো ওনার কাছে টাকাটা দেওয়া হলো। উনি 21 ফেব্রুয়ারির মধ্যে যে মাইকের ব্যবস্থা করা স্কুলে, মাইকটা আনলো না, মাইকটা না আনার পরে দেখা গেছে যে তখন তো আমি মানে ক্লাসের 9 উঠি, মানে আপনার হাই স্কুল লেভেলে দেখা গেছে 9 উঠলে 9 ছেলেরা এক ধরনের নেতৃত্ব দেয়, কারণ 10 উঠে গেলে তাদের মানে পরীক্ষার জন্য তাদের ইয়ে থাকে, যারা 9 উঠে তারাই মোটামুটি স্কুলের সবগুলো, তো 9 উঠছি তখন বললাম যে আমাদের মাইক কই, চল স্যারের কাছে আমরা ইয়ে করবো কি স্যারের বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গায় নালিশ দিব। এলাকার কয়েক জায়গায় যাওয়ার পরে আপনার 3 দিন পরে আপনার এই অনুষ্ঠান, এর আগে আমরা শুনছি যে মাইক গেছে বছর আনছে না এবার আনবে না এরকম একটা বাবা আর কি, আসলে আনলো না। আনার পরে আমরা বন্ধু বান্ধব কয়েকজন মিলে গেলাম আমি মাইক আনার জন্য, তখন আমাদের কাছে আর কয় টাকা থাকি, আমরা গেলাম, তো আমাদের সাথে মানে আরেকটা ছেলে ছিল, ওর বাবার আবার রিক্সা ছিল, ওর রিক্সা নিয়ে গেলাম মাইক আনার জন্য, গিয়া মাইক পাইলাম না, না পাওয়ার পরে ভিতরে এমন ধরনের একটা খুব প্রতিহিংসা কাজ করলো যে দেখছো প্রতি বছর মানে ওই যে 21 ফেব্রুয়ারিতে মাইক দিয়ে আমি কিছু না কিছু বলি, আমার জন্য অনেক স্টুডেন্ট আছে যারা মনে হয় জানি উৎসাহে, তখন বন্ধু বান্ধব নিলাম আজকে শহীদ মিনার কালকে অনুষ্ঠানে আসবোই না ফুলই দিব না, তো মানে তখন তো বুঝতাম না যে আসলে এটা কত বড় অন্যায় যেটা এখন বুঝি অনুভব করি। তো আপনার শহীদ মিনারটা সাজানো ছিল ক্লাস 6-7 এর পোলাপানের সাজাইছে, আমরা রাত্রে ওই শাবল নিয়ে গিয়া যে শাবল দিয়ে ওটা সাজানো হয়েছে, হাজার সালাম বইলা শহীদ মিনারটা ভেঙে দিই কয়েকজন মানুষ নিয়ে।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই জায়গাটিতে। আমরা আজকে যাকে পেয়েছি তার নাম হচ্ছে মধু, তার জীবনের অপ্রিয় সত্যগুলো সে লাখো মানুষের সামনে স্বীকার করছে, আর আপনারা যদি মধুকে দেখতে চান বা কোনো কোয়ারি থাকে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2। জীবনের কাছে কাছে সুন্দর আগামীটা তারা গড়বে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে, কানের সন্ধে লাগবে, মনে রেখো টাইগার জিতবে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে,
89.2
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself.
তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমারও ফিরতে চাই মধুর কাছে। মধুর কাছে যাবার আগে আপনাকে বলছি, আপনি যদি মনে করেন মধুর মতো আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো, অপরাধগুলো লাখো মানুষের সামনে আপনি স্বীকার করবেন এই অর্থে যে আপনার মতো ভুল এবং অপরাধ সমাজে আর কেউ কখনো না করে এবং ভুল ও অপরাধ করে কেউ কখনো ভালো থাকতে পারে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এবিসি রেডিওর অনুষ্ঠান রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। এটাকে যদি আপনি এক্সাম্পল হিসেবে নেন, উদাহরণ হিসেবে নেন, এখানে খুনি থেকে শুরু করে বিভিন্ন মাপের অপরাধীরা এসে চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে গেছে যে আমরা আসলে কেউই শান্তিতে নেই এবং অপরাধের শেষ পরিণতি কখনোই কোনোভাবেই শান্তি হতে পারে না, সেই জায়গাটি থেকে যদি আপনি শিক্ষা নেন তাহলে আজকে মধুর মতো এসে আপনি আপনার জীবনের অপরাধবোধগুলো লাখো মানুষের সামনে বলতে পারেন। বলার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে দুই চেপে আপনি যে কথাগুলো শুনতে পাবেন যাহা বলিব সত্য বলিব বা জেবিএসবি নিয়ে, সেই কথাগুলো অনুসরণ করে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন এবং আপনার ফোন নাম্বার দিতে ভুল করবেন না, আমরা আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করব। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি মধুর কাছে। মধু, আপনি বলছিলেন যে শহীদ মিনারে আপনারা বেশ কয়েকজন বন্ধু মিলে এরকম একটা কাজ করলেন, তারপর
পরের দিন মানে হ্যাঁ স্যার বললো যে আমাদের স্কুলে সন্ত্রাসী ঢুকেছে। আমরা সবাই মিলে মানে আমরা তখন অনেকজন বন্ধু বান্ধব মিলে বলছিলাম যারা আমরা ভেঙেছি যে চল আমরা কালকার ক্লাসে আসবো না, আমরা সিনেমা দেখতে চলে যাই। তখন মানে আমার পরিবার তো মানে গার্ড দেওয়ার তেমন কেউ ছিল না যে আমাকে মানে না গেলেও আমি আমার নিজ ইচ্ছা থেকে স্কুলে যাইতাম, মানে পড়াগুলো ঠিক মানে আদায় করতাম, যেমন আমার রোল 5-6 ভিতরে থাকতো। মানে ওদেরকে ওদের গার্জিয়ানরা বললো যে যা বুঝার আমরা বুঝবো না, আমরা যাবো না স্কুলে।
মানে গার্জিয়ানদেরকে ওরা বলেছে?
হ্যাঁ বলেছে। তো আমি এই ব্যাপারটা অবশ্য বলিও না, আমি ভাবছি যে সব বন্ধু বান্ধবরা মিলে সিনেমা দেখবো, আর তো স্যার তো আর পাবো না, সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় এক মাসের
বন্ধ আছে।
হ্যাঁ বন্ধ আছে। তো মানে ওরা সবাই গেল এবং মানে আমি গেলাম না। তো আমি অবশ্য সিনেমা দেখতে যাই নাই, আমি আমার এক আত্মীয় বাড়িতে গেছিলাম। এরপরে মানে ওরা সবাই মানে ওরা বাঁচার জন্যই যে আমার উপর দোষটা দিয়ে দিল যে ও বাঁচছে, আসলে কিন্তু আমরা সবাই সম্মিলিত ভাবেই বাঁচছি। তখন আমি একটা রুটির দোকানে কাজ করতে যাই, দেখা গেছে আমার সংসারে মানে অভাব অনটন প্রায় লেগে থাকতো।
আমি এখানে একটু আপনাকে থামাচ্ছি। শহীদ মিনার ভাঙার তো সব দায়িত্ব আপনার উপরে চলে গেল, তারপর স্কুল থেকে আপনাকে কি করেছিল?
স্কুল থেকে মানে আমি যাইতাম না স্কুলে, না যাওয়ার পরে আমাদের স্কুলে যে ম্যানেজিং কমিটির সভাপতি ছিল বললো যে আমাকে যখনই আমি আমার বাড়ি থেকে পাড়াইতো কিন্তু আমি যাইতাম না ভয়ে। তখন ও আমাকে মানে ওর আমার পাশের বাড়ির ও আমাকে ডাইকে নিয়ে বললো যে যা, মানে ও আমাকে না মানে স্কুলের স্যারদেরকে হয়তো বলছে সেটা তো খুব ট্যালেন্টার, মানে ওর ব্রেন ভালো, দেখা গেছে আমার স্কুলে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলোতে আমি চ্যাম্পিয়ন বরাবর, তারপরে ব্রেনও ভালো, মানে লেখাপড়ায় মোটামুটি ভালো। তো ওরা ও হয়তো একটু স্যাক্রিফাইস করে মানে ও আমার নিয়ে গেছে এবং পারিবারিক ভাবে যেটুকু গালাগালি করার আমার করছে কিন্তু স্কুলে আমার এই ব্যাপারটা নিয়ে ওইভাবে ওইটা মীমাংসা করছে, আর তেমন কোন মারধর করে নাই রেগুলার দিতে পারতাম না, হয়তো পরীক্ষা চলতেছে এই সময় এসে স্যার আমার কাছে টাকা চাইতেছে, মানে নিজ থেকে চেষ্টা করলাম যে লেখাপড়া পাশাপাশি কিছু করি। ওর কাছে যাওয়ার পরে ও বললো আচ্ছা তুই 9টার আগে চলে যাবি, খুব সকালে আসবি, আমি যখন নাস্তা বেশি তখন তুই আমার আসবি। তোর
কি নাম ছিল ভদ্রলোকের?
যাওয়ার পরে 2-3 দিন করলাম, এর মধ্যে একদিন বললো যে আজকে তো বাজারের দিন, আজকে পুরী বেসবো সন্ধ্যায় আসিস, 20 টাকা দিব। টাকাটাই আমার কাছে তখন ইম্পর্টেন্ট ছিল, কারণ সাংসারিক ভাবে তো আমার ঝালমুড়ি খাওয়ার জন্য স্কুলে 5টা টাকা কেউ দিতে পারেন, দেওয়ার সামর্থ্য আছে এও আমি বলবো না দিতে পারে না। তো এই পর্যায়ে দেখা গেছে যে গেলাম, যাওয়ার পরে ও আমাকে হুসলায় মুসলায় রাত্রে রাখলো। তো আমি ছোটবেলা থেকে ক্রিকেট খেলার খুব পাগল ছিলাম, আমার ফেভারিট দল ছিল বাংলাদেশের পরে পাকিস্তান। প্রথমে বাংলাদেশে সাপোর্ট করতাম, তো মানে পাকিস্তানের খেলাও ছিল, তো বললাম আচ্ছা তাহলে তো তোমার দোকানে খেলা দেখা যাবে না। এত তখন মানে কি বলবো ভাই, তো আমি ছোট থেকে মানে খুব লাভ উঠছিলাম ছোট থেকে, এখন হয়তো অনেক হাই পরিশ্রমের কারণে এরকম হয়ে গেছি। তখন আমাকে মানে এক ধরনের আমনে আমাদের বাসায় এখন আমরা যেটা বলি যে বলৎকার, বলৎকারের জন্য আমাকে চেষ্টা করে ওইখানে ওর মাথা আমি বাড়িতে পাঠাই।
মানে এই ছেলেটা আপনাকে বলৎকারের জন্য চেষ্টা করে, যেটাকে আমরা ফিজিক্যাল হ্যারাসমেন্ট বলি, তারপরে আপনি কি করেন, মাথা
বাড়িতে ফাড়াই দেয়? কিন্তু ও মানে সমাজে মোটামুটি দারিদ্রতা তো আমাদের অতীতের পুঁজি ছিল না, আমার বাবার ইয়ার কারণে আমরা এরকম হয়ে গেছি। আর কাউকে যে বলবে যে ও আমার মাথা বাড়িতে ফাড়াই দিছে, আর কি কারণে বলবে, এটা বললে তো ধরা খাবি। জিনিসটা ওইখানেই দামা চাপা হয়।
আপনি তো ওখানে কাজ করার জন্য গিয়েছিলেন?
কাজ করা বলতে তো আমি রেগুলার না, ও আগায় ফিসাই দিতাম, দৈনিক দিতাম, দৈনিক ও আমাকে 10 টাকা দিত, এটা থেকে আমি সন্তুষ্ট।
ওকে, ওটা দিয়ে আপনি আপনার কাজ চালাতেন। হ্যাঁ, তারপর
এক পর্যায়ে আপনার আমাদের এলাকায় গ্যাসের খনি পাওয়া যায়, যেটা আমাদের জায়গার খুব কাছাকাছি অবস্থানে। তো গ্যাসের সন্ধান পাওয়া যাওয়ার পরে মানে আমার চাচারা আগেই বিক্রি করে সম্পত্তিটা সিলেটে চলে গেছে।
আচ্ছা আচ্ছা।
তো আমার আব্বা মানে অনেক কষ্টের পরে মানে উনিও সিলেট একসময় ব্যবসা করতো, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল। তো এখন এই জায়গাটা রাখছি, রাখার পর দেখা গেছে জায়গার উপর দিয়ে গ্যাসের রাস্তাটা হবে, ফিল্ডটা একটু দূরে, যেখানে রাস্তায় যাইতে হলে আমার জায়গাটা সরকার মানে সিলেক্ট করছে যে এটার উপর দিয়ে রাস্তা নিব। তো ওই পর্যায়ে তখন আমাদের জায়গার খারিজ ছিল না, মানে দাদার সম্পত্তি পাওয়া তো যে খারিজ ছিল না। তো আমাদের একটা গাভি ছিল, গাভি বলতে মাত্র গাভিটা বিয়াইছে, ওই গাভিটা ছিল, ওইটার ঘাস কাটতাম আমি, পাশাপাশি লেখাপড়া করতাম যেটুকু পাইতাম। মানে আমার ইচ্ছা ছিল যে আমি লেখাপড়া করব, আর মানে ছোট থেকে আমার ইচ্ছা ছিল যে আমি অলরাউন্ডার জাতীয় কোনো কিছু হব, যে আমি মানে অন্যরকম, আর দশজনের চেয়ে একটু আলাদা, একটু ব্যতিক্রম। তো সামনে পরীক্ষা দেওয়ার জন্য বাবা মা চিন্তা করলো যে 2-3 হাজার টাকা লাগে, কিভাবে ওর ফর্ম ফিল আপ করা যাবে, ভালো মানে একটু কোচিং নেওয়া যাবে, এদের একটু চিন্তা এলো, যেহেতু আমি SSC পরীক্ষার্থী। এই মুহূর্তে যখন আপনার গ্যাসের খনিটা পাওয়া যাইলো, তখন ওই জায়গা নিয়ে গেল গ্যাস ফিল্ডে, মানে এরা আপনার কি বলে অ্যাকোয়ার করলো। অ্যাকোয়ার করার পরে আমাদেরকে প্রায় 3 লক্ষ টাকা দিবে।
আচ্ছা,
3 লক্ষ টাকা। আমরা তো মোটামুটি খুশি, মনে মনে হলেও খুশি, সম্পদের দাম বর্তমান বাজার মূল্য আর চেয়ে অনেক বেশি, কিন্তু তৎকালীন সময়টাতে ওই রাস্তাটা হওয়ার পরে সম্পদের দামটা বাইরে গেছে। মনে মনে খুশি যে আমাদের 20-50 হাজার 1 লক্ষ টাকার জন্য আমরা কিছু করতে পারছি না, 3 লক্ষ টাকা একটু বিশাল ব্যবসা। তো আমাদের বাড়ির আসলে দেখবেন যে ঘরের শত্রু নাকি বিবেশিকা একটা কথা আছে, আমাদের বাড়িতে কেউ চাইতো না যে আমার বাবা আবার আগের অবস্থানটায় যা, কারণ আগের অবস্থানটায় গেলে মানে আমাদের বাড়িতে তাদের কোনো সি নাই, মানে উঠতে চাইতো না, বাড়িরই একটা মানে এরকম একটা ইয়ে ছিল। তখন 3 লক্ষ টাকা পামু আমরা, তখন খারিজ করার জন্য গাভিটা বিক্রি করে দিলাম, যে গাভিটা মানে আমাদের স্বপ্ন ছিল যে আমার পরীক্ষা দেওয়া বুকি, বাকি যে টাকাটা থাকবে ওটা দিয়ে আব্বাই মানে মোটামুটি কিছু করব। তখন বাড়িরই কিছু মানে আমার চাচা আশপড়শি দাদা এরা আমাদের ওই চাচাদের গিয়ে খবর দিল যে তোর ভাই তো ইমন উমন, মানে তোরা তো সারা সম্পদ বিক্রি করে এবার তো 1 লাখ টাকা, আর এর তো মাত্র ফার্স্ট ডিসিমে 3 লাখ পাইলাইতেছে, আর তো সারা জায়গা রয়েছে, তোরা তো এটার সাথে ফানা। তো ওরা আমাদের ডিসি অফিসে আসে, বললো আইসা যে মানে ডিসি অফিসে আইয়া কমপ্লেন দিল, এটার বলে মিস কেস, যে আমরা আমার বাড়ির সাথে পানা, আর পানার বিদায় এখন মানে আমরা এটা দাবি করতেছি। মানে ডিসি অফিসে একটা মামলা লেগে গেল, মামলা বলতে এই আমার চাচারা মামলা দিল যে আমরা নাকি আরে মার দূর করার জন্য চেষ্টা করতেছি, পথে দাঁড়িয়ে বসে থাকি আরে মারবো, আর পরে এমন করবো সেমন করবো, মানে একটা বুয়া মিথ্যা মামলা দিল, একটা থানায় দিল, আর একটা মিস কেস হিসেবে কোর্টে চলতেছে, মানে টাকাটা আটকায় দেওয়া হলো সামনে আমার পরীক্ষা। এই মুহূর্তে তো পুলিশ আছে বাড়িতে, ওই যে কোর্ট থেকে নোটিশ আসে, কিরে ব্যাপার কি, ওই যে ইমন। তো আব্বা তো মানে এই ব্যাপারে কম বেশ অভিজ্ঞ, কারণ উনি এখন অসুস্থ হয়ে গেছে, বঙ্গ হয়ে গেছে, কিন্তু মানে একসময় উনি এগুলো মানে কেয়ার করতাম, উনার যদি ওই সময়টা থাকতো টাকা পয়সা আগে এমন বলতে দেওয়া হয়েছে, ওই পুতুল লেখা করা হয়েছে, আমার টাকা হয়েছে গ্যাস। তখন ভাই ওই সময়টাতে মানে আমার অনেক স্বপ্ন, অনেক মানে আশা আকাঙ্ক্ষা, বলে যতই দুষ্টমি করতাম, যতই খারাপ কাম করতাম, মানে আমার লেখাপড়া করার খুব ইচ্ছা ছিল। তখন ওই সময়টাতে আমি এক ধরনের বাগুড়া থাকি পুলিশের উপরে, এবং গ্যাস ফিল্ডে ওইখানে আমি কাজ করি 80 টাকা হাজিরায়
প্রতিদিন। জমিটা বিক্রি হলো না?
জমিটা তো বিক্রি হয়েছে, সরকার নিয়ে গেছে, সরকার বলছে তোমার সঠিক ডকুমেন্ট দেখাও, দেখাইলে টাকা নিয়ে দাও, কিন্তু আমাদেরকে ওরা মানে এক ধরনের বিভ্রান্তি হয়রানির মাঝে ফেলায় রাখছে আমার চাচারা।
মানে সরকার ঠিকই নিয়েছে, কিন্তু আপনারা কেউই পাননি তখন পর্যন্ত টাকা?
তখন পর্যন্ত কেউ পায় নাই, কিন্তু কাগজপত্র আমাদের প্রপার ছিল, কিন্তু আমরা তখন এখন হয়তো কি প্রিয়া ভাই আমি ডিসি সাহেবের সাথে ইচ্ছে করলেই মানে দেখা করতে পারি, যে কোনো টাইমে আমি এখন যে পর্যায়ে আছি। তখন মানে দীর্ঘ আড়াইটা বছর কি তিনটা বছর আমি কত কষ্ট করছি, কত মানুষের
দাম। আমরা সিরিয়ালি শুনবো। ওকে প্রিয় শ্রোতা, আমরা একটা বিষয় এখানে দেখলাম যে একটা কথা আছে যে ভাই ভাইকে সাহায্য করো। ভাই যদি উঠতে চায় তাহলে ভাইকে আরো বেশি বেশি পরিমাণে এমন সুযোগ দেওয়া যাতে সহজে সেই জিনিসটা ওভারকাম করতে পারে। কিন্তু জানি না আমাদের কেন জানি এই জিনিসটা হিংসা আমাদের মধ্যে এত বেশি মানে তীব্রভাবে বসে বসেছে, জাতিগত ভাবেই হোক বা যেভাবেই হোক না কেন, যে কেউ যদি ভালো করে আমাদের পাশাপাশি আমরা তাকে উঠতে দিই না, জোর করে টেনে হিচড়ে নেচে নামিয়ে ফেলি। একটা বেস্ট এক্সাম্পল আমরা এখানে দেখলাম, জানি না সামনে ভবিষ্যতে কি দেখবো কি শুনবো। ওকে, তারপরে আপনি কাজ করছেন গ্যাস ফিল্ডে, কিন্তু জমি নিয়ে গেছে সরকার।
হ্যাঁ, সরকার জমি নিয়ে গেছে, কারণ আমার যে পুঁজিটা ছিল গাবি ওইটা বেচে তো আমি খারিজ করলাম, জায়গা খারিজ করলাম, এখন তো আমার কিছুই রইল না। এবং আমার বাড়িঘর যেটুকু ছিল যেটার উপর আমি থাকতাম এটা কিন্তু ভাঙিয়ে দিছে অলরেডি। তোমার কাগজপত্র ঠিক থাকলে তুমি গিয়ে টাকা নিয়ে আসো, সরকার নিচ্ছে, সরকার তোমার টাকা দিবে। আমি মানে আমার আব্বা আম্মা ছোট একটা বোন নিয়ে আমি আপনার ওই যে বেড়ার কি বলি আমরা যে কাপড় দিয়ে থাকি, মানে আমরা মোটামুটি বংশগত দিক দিয়ে আমরা খুব ডেভেলপ, কিন্তু এই যে থাকাটা এই যে কষ্টটা আর সহ্য না করতে পারে নিজে কি করলাম একবারে কাজে নেমে গেলাম। লেখাপড়ার কোনো চিন্তা নাই, গ্যাস ফিল্ডে কাজ করলাম, আশি টাকা হাজিরা কাজ করি, কিন্তু 80 টাকা হয় না, আমি মানে বাইরে খাইতাম প্রচুর, 30-40 টাকা আমি খাইয়ে লিখতাম, আর 40 টাকা দিয়ে আমার সংসারে কি হবে, ঠিক আছে, এমন একটা অবস্থা। ছোট বোন স্কুলে পড়াইতেছি, তবে হ্যাঁ আমি এটা বলবো যে আমার কোনো অপরাধের টাকা আমার বাড়িতে কোনো সময় জানা শর্তে রান হয় নাই, আমিও দেওয়ার চেষ্টা করিনি। তো গ্যাস ফিল্ডে আপনার
পড়াশোনা বন্ধ হয়ে গেল, এসএসসি পরীক্ষা দেওয়া হলো না,
তখন দেওয়া হয় নাই।
আচ্ছা, ওই সময়টাতে হলো না সেটা?
হ্যাঁ, ওই সময়টাতে হলো না। তো আপনার গ্যাস ফিল্ডে গেলাম, গিয়া কাজ করতাম, কাজ করার পরে দেখা গেছে যে দেখতাম যে তখন তো বাউন্ডারি ছিল না, মানে গ্যাসের খনি 6 মাস এটা খনন করতে হবে, তারপরে ওই যে গ্যাসের মূল জায়গায় যাই, মোটামুটি মানে ইট লোহার টুকরা টাকরা এই সেই এগুলি মানে কি করতাম, শীতের দিনে চাদর নিয়ে যাইতাম, তো তখন লোহা ছিল 20 টাকা কেজি, 2-3 কেজি একটা ভিতরে ঢুকলে লিয়ে পড়তাম। এর মানে আমার এলাকার মানে এক ধরনের মানে কি বলে খুব প্রতিহিংসা জন্ম নিলে, যে এখন আর ভালো মন্দ হিসাব করে তো লাভ নেই, কারণ আমার জীবনে সবচেয়ে বড় যে স্বপ্ন যে আশা এটাই তো আমি পূরণ করতে পারলাম না।
লোহা চুরি করতাম
মোটামুটি অনেকেই করতো, হঠাৎ করে আপনার একদিন একটা বড় লোহা যেটা আপনার পরবর্তীতে এটার জন্য হয়তো অনেক দিনের দের ওয়েট করতেছে, ওই লোহাটা মানে পিতল ছিল, তখন চিন্তা করলাম যে পিতল তো 300 টাকা কেজি, লোহা 20 টাকা কেজি, তো এটা যদি বার করতে 4-5 হাজার টাকা।
ওকে,
তো এটা বার করে নিলাম, এটা বার করার সাথে সাথে আমরা কয়েকজন মিলে বার করলাম, বার করার পরে এমন জায়গায় নিছি মানে বাঙ্গার দোকান নেওয়ার পরে ওরা তো আর রাখতেছে না, ভাই এটা তো সরকারি আমি কি কোন দূর লইছি, আবার তো 12টা ফেরত লয়ে যাবো, এ বদন রাহান কোন প্রসেস করে বাইরে ভাঙলো, বাইরে ভাঙে এটা তখন 14,000 টাকা বিক্রি করি, পিতল এবং তামা সংমিশ্রণ ছিল।
কি ছিল জিনিসটা আপনি বলতে পারবেন?
এটা মনে হয় মানে ওই যে খনন কাজে ব্যবহৃত হয় আর কি, পাইপের নিচে দেয়, যেটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, যেটার জন্য হয়তো দেখদিন কাজটা লেট হয়েছে, কিন্তু এরা তো জানে না কে নিছে, আজ পর্যন্ত জানে না। এরপরে মানে
বিক্রি করলেন?
হ্যাঁ বিক্রি করলাম, বিক্রি করার পরে তো মোটামুটি গ্যাস ফিল্ডে
কত টাকা ভাগ পেলেন আপনি?
1400 টাকা নগদ পাইছিলাম।
কতজন মিলে চুরি করেছিলেন?
বন্ধু বান্ধব এলাকার পোলাপান যারা কাজ করতাম সবাই মিলে, সবাই ভাগ দিতে হয়েছে। তখন তো আমাদের এত সাহস ছিল না, যে দুজন বড় ভাই ছিল যারা এটা মানে গাড়ি করে নিছে, ওনার নিজেরই গাড়ি ছিল, তো ওদেরকে মানে ভাগ দিতে হয়েছে বড় মানে মানে আমাদের ডবল আর কি। তো এভাবে কাজ করতে থাকি, আর ওই যে মামলার হাজিরা দিতে থাকি, মানে প্রতি সপ্তাহে হাজিরা দিতে হয়, তাইলে দেখা গেছে যে এই আমি যে টাকাটা 80 টাকা করে 2400 টাকা হয় মনে হয় মান্থলি, ওই 2400 টাকা আমার দোকান বাকি হয়ে যাবে আপনার 1000 টাকা, তাইলে আমি 1200-1300 টাকা দিয়ে কিভাবে আমার ফ্যামিলি চলবো। তাইলে ওই যে মানে আমি চুরিদারি যাই করতাম, মানে টুকটাক বাজার নাইলে মানে যাই ইয়ে করতাম, ওইখানে গিয়ে লুডু খেলতাম বাজিতে, তো খেলার প্রতি আমার একটা নেশা ছিল, একটা টার্গেট ছিল যে আমাকে জিততেই হবে যে কোনো পরিস্থিতি, চুরি করেও খেলার মধ্যে চুরি করতাম, লুডু গুড়ি একটা ফাঁকনা মানালে, তো এভাবে মোটামুটি চলতেছি। কিন্তু ওই যে 2400 টাকা পাইতেছি এটা মানে ক্যাশ আইনা বাবার কাছে দিয়ে দিতেছে, আসলে কিন্তু ওই 2400 টাকা আমার থাকতেছে না, কারণ আমার আউটে কিছু খরচ হইতেছে। তখন পর্যন্ত আমি বিড়ি সিগারেট কোন নেশার সাথে এক না।
আচ্ছা,
যখন আপনার প্রায় 2.5 বছর ফকরুদ্দিন আমল আগে ওই খালদা জিয়া যে আমলটা ছিল শেষ পর্যায়ে, ওই রকম মানে হরতাল অবরোধের একটা ইয়ে ছিল, তখন আমার বাবাকে নিয়ে আমি ওই যে সাইকেল চড়ে চড়ে আইসা কোর্টে হাজিরা দিতাম, এডিসির কাছে ছিল মামলাটা, আমরা দীর্ঘদিন চেষ্টা করছি যে ওনার সাথে একটু দেখা করব, আমাদের যে অনুভূতি আছে আমাদের যে কথাগুলো আছে আমরা বোঝার চেষ্টা করবো, কিন্তু না, দেখা গেছে এলাকার যে যারা আছে সমাজের সমাজপতি এক ধরনের দালাল বলি আমরা, এরা আপনার আইসা বললো যে এরা তো ভাই সিলেট, এরা আসতে সিলেটে হরতাল অবরোধে আসতে পারতেছে না, আবার আপনার 20 দিনের একটা তারিখ ফেলাই দিন, এর মানে 20 দিন পরে আবার আপনার এক সপ্তাহে আইবেন, তাহলে আপনারা কাগজপত্র দেখা হইব, দেখা হওয়ার পরে আমরা এটা এটা করব। এই 20 দিনে তো আপনার দেখা গেছে যে মুহুরিরে দেওয়া এত ইয়ারে দেওয়া এত, এইভাবে তো মনে হয় একটা মানে বৃত্তিকিচ্ছা জীবন আমাদের।
জি,
তো এভাবে আড়াই বছর তিন বছর পাওয়ার পরে ১৪০,০০০ টাকা আমরা এই মামলার পিছনে খরচ করে ফেলি।
১৪০,০০০ টাকা ৩,০০,০০০ টাকা পাওয়ার জন্য
যে খরচ করে ফেলি, কারণ ওই যে ধার নিতেছে মানুষও দিতেছে, সুদে টাকা দিতেছে, যে টাকাটা দিলে তো এরা নিয়ে নিতে পারবে, আর মানে এরা আমাদেরকে টাকা দিতেছে মানে সুদে আর কি। এভাবে ১৪০,০০০ টাকার মতো আমাদের অলরেডি খরচ হয়ে যায়। এরপরে এটার মাঝে আবার মানে আমার বাবার সাথে আমার ফুফু যে অরিজিনাল পক্ষে মানে আমাদের সাথে একটু না একটু পানা ওই ফুফু ছিল, তখন আব্বার চেষ্টা করলো যে ভাইদেরকে এত কষ্ট করে পারলাম এইবার, মানে আব্বার মনে একটা সন্দেহ কাজ করলো। আসলে ফুফু এটা করে নাই কি করতো না, কিন্তু একধরনের সন্দেহ কাজ করলো যে আমার বোন যদি আবার গিয়ে অবজেকশন দেয় তাহলে তো এটা মানে আমরা যে কোনো ভাবে একটা প্রসেস করলাম ঘুষের মাধ্যমে টাকাটা উড়াইতে পারবো। অলরেডি মামলাটাও খারিজ হয়ে গেছে, কিছুদিন পর টাকাটা উড়াইছি ঘুষের মাধ্যমে, কিছুদিন পর মামলাটা খারিজ হয়ে গেছে মানে আমাদের পক্ষে রায় হয়ে গেছে। তো মানে ফুফুরে আপনার টাকা দিল ৩০,০০০ না কত, আর মানে এভাবে প্রায় ২,০০,০০০ টাকা আমাদের গেছে গা এই মামলার কারণে, আর আমার জীবন তো যেটুকু যাওয়ার এটুকু গেছে। তখন ১,২০,০০০ না ৩০,০০০ টাকা নিয়ে এখন ঘর তুলবো কি, তখন আব্বা বলতেছে যে তুই বিদেশ চলে যা।
১,২০,০০০ টাকা পেলো আর কি, মানে সবকিছু মিলিয়ে টাকাটা পেলো, কিন্তু কথা হচ্ছে তার মধ্যে ২-৩,০০০০ টাকা তো গেছে।
আর বছর তো গেছে আপনার তিনটা,
তিন বছর শেষ হয়ে গেছে, আপনার লেখাপড়া শেষ হয়ে গেছে। ওকে,
তো আব্বা বললো যে তুই বিদেশ চলে যা, তখন আমি বললাম যে না আমি বিদেশ যাবো না, কারণ শুরু থেকেই দেশের প্রতি একটা টান, মানুষের প্রতি একটা টান, মানে আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বান্ধব একটা টান ছিল, আমার ইচ্ছা ছিল যে আমি বিদেশে যাবো না, দেশেই আমি মানে, কারণ আমার লাজ লজ্জা ছিল না যে আমি একটা কাজ করলে আমি লজ্জা পাবো, এখনো আমি পাই না এটা অবশ্য, কারণ আমার বাঁচার প্রয়োজন আমি যে কোনো সময় যে কোনো কাজ করতে রাজি আছি। আমি বললাম না দেশে বিদেশে যাবো না, তুমি আমার দেশে কিছু পুঁজি দাও, আমি ব্যবসা করবো, কি ব্যবসা করবো। তখন এক ধরনের ইয়ে ছিল যে চক বাজার থেকে আমি নিয়ে কসমেটিক বেরবো, আসলে কসমেটিকটা সম্পর্কে তখন এত আইডিয়া আমার ছিল না, যেটা একটা সিজনের ব্যবসা, ৬ মাস ব্যবসাটা খুব ভালো হয়, ৬ মাস তো আর বেসাকিন হয় না, বেসাকিন না হলে তো লাভ হয় না। তখন আব্বা আমার ৩০,০০০ টাকা দিল, ৩০,০০০ টাকা দমনে নিয়ে ওই চকের ট্যাক্স চান্সে মাল তুললা নিলাম, গম গমা টাকা নিয়ে বেচলাম, ঈদের মাঝে আমার ২৮-৩০,০০০ টাকা ছেলেছি। এরপর তো আর ৬ মাস বেসা হয় না, সারাদিন দোকান খুলে বই থাকি আর বিক্রয়। তো আমার আব্বা তো মনে হয় টাকা পয়সা মোটামুটি মানে ১,০০,০০০ টাকা উনি ক্যাশ রাখছে, যে এটা দিয়ে কোনো কাজে লাগাইবো, পুত্রে দিছে ৩০,০০০, এটাই মানে আমার ফ্যামিলি থেকে আমার জীবনের দেওয়া। তো এই টাকাটা মনে উড়াই লাইছি, কেমনে উড়াই লাইছি কি করছে আমি জানি না।
ওকে প্রিয় শ্রোতা, আমরা বিরতির ঘন্টা শুনলাম, আমরা ছোট্ট আরেকটা বিরতিতে চাই, ১২:০৬ আমরা ফিরবো। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রুইং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আজকে এখানে মধু এসছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। আপনারা যদি অনুষ্ঠানে যোগ দিতে চান কিংবা আজকে যদি মধুকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ৪০ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2। জীবনের কাছাকাছি সুন্দর আগামীটা তারা গড়বে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে, কানের সন্ধে নাচবে, মনে রেখো টাইগার জিতবে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে, মনে রেখো টাইগার রয়্যাল টাইগার জিতবে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে মধু রয়েছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। মধুর জীবনের অপ্রিয় সত্য, মধুর মতো মিষ্টি নাকি নিম পাতার মতো তিতা, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। তার জীবনের গল্পে ফিরতে চাই, আর সে সাথে আপনাদের সবাইকে বলছি, যারা জীবনের অপরাধ বোধগুলো স্বীকার করতে চান তারা আসতে পারেন আমাদের এখানে। নিয়মটি হচ্ছে আপনি আমাদেরকে ফোন করে জানাবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে ০৯৬১৩৮৯২৮৯২। আমি আরো একবার বলছি, ০৯৬১৩৮৯২৮৯২। এখানে ফোন করার পরে ফোনের নির্দেশনাগুলো অনুসরণ করে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ওকে মধু, আপনার কাছে ফিরছি, তারপর
জি, আমি তখন ওই টাকাটা আব্বা আমাকে দেয় এবং দেওয়ার পরে আমি যখন মালামাল মানে মোটামুটি বিক্রি করি, কিন্তু একটা সিজনের পর মানে ঈদের পরে আর এই মালগুলো তেমন বিক্রি হচ্ছে না। বিক্রি না হওয়ার কারণে দেখা গেছে যে এটা কিরকম, আমি দেখতাম যে অনেক লাভ ব্যবসাটাতে, কিন্তু আসলে লাভ ছিল কিন্তু সবসময় মানে চলতে হবে এমন একটা পজিশনে মানে এই দোকানটা দিতে হবে। তো এক পর্যায়ে মোটামুটি যখন তিন মাসে দেখা গেল যে তিন মাসে আমি 3,000 টাকা বিক্রি করতে পারি না, তাইলে মানে কিভাবে ব্যবসা চলবে? দোকান ছিল মোটামুটি 10-12,000 টাকা খরচ করি, দেখাই যে এইভাবে খরচ করছি। তখন আব্বার সাথে একটু মন মালিন্য হয়, রাগারাগি করে বাড়ি থেকে আইসা বলি। তখন এই পর্যায়ে কিন্তু মানে আমাকে ফ্যামিলি থেকে তেমন ভাবে কেউ বলে নাই, যে মা বলছে যে লেখাপড়া করলে আবার কর, কিন্তু আমারও লেখাপড়া করার ইচ্ছা ছিল, কিন্তু মানে আমাকে এ পথে দাবিত করার জন্য তেমন কোনো প্রেশার দিছে না যে লেখাপড়া কর। 3 বছর গ্যাপ হয়ে গেছে, এরপরে বাড়ি থেকে রাগ করে ঢাকার উদ্দেশ্যে আসি। ঢাকায় এসে মোটামুটি ফুটপাত বিভিন্ন জায়গায় ঘুরি গাড়ি, তখন টাকাও ছিল না পকেটে, মাত্র 15 টাকা পুঁজি নিয়ে আমি ঢাকাতে আসি। আসে এক পর্যায়ে কমলাপুরে ট্রেন থেকে নামি, ট্রেন থেকে নামার পর এক ভদ্রলোকের সাথে আমার দেখা হয়। তো ওনাকে বললাম যে আঙ্কেল আমাকে একটা কাজ দিবেন, তুমি বললো বাড়ি কই নরসিংদী, কি কাজ করবি তুই? আমি যে কোনো কাজ, আমার যে কোনো কাজ করতে আমি প্রস্তুত, আমার তো মোটর ডিপার্টমেন্টে কাজ ছাড়া কোনো কাজ নাই। বললাম তাহলে এটাই দেন, তোরা চিনি না জানি না, তুই চুরি করে সবকিছু নিয়ে পালাই যাস গা। তখন আমি কোনোকে মানে আমি তো বললাম যে কথায় কখনো আমি কাউকে ছাড় দিই না। ওনাকে আমি বললাম যে পৃথিবীটা চলে বিশ্বাসের উপর, আবার কেউ কেউ কাউকে 10 টাকার জন্য বিশ্বাস করেন, আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমাকে একটা কাজ দিবেন। আর এই ধরেন মানে সাধারণত কাজ করতে গেলে যেগুলো প্রয়োজন, আমার চেয়ারম্যান সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, আইডেন্টি কার্ড, এগুলো আমি আপনার কাছে জমা রাখতেছি, আপনি আমার একটা কাজ দিন। আর উনি আমার কথায় মোটামুটি সন্তুষ্ট হয়ে উনি ওনার গাড়িতে আমার একটা কাজ দিল। প্রথমে বললো যে সুপারভাইজারি কর, মোটামুটি যেহেতু একটু লেখাপড়া জানো। সুপারভাইজারি কিছুদিন করলাম, করার পরে মানে উনি দেখলো যে আসলে ছেলেটা চালাক, তখন উনি আমার কন্ট্রাক্ট গাড়িতে লাগাই দিল মানে ভাড়া কাটার জন্য। তো ভাড়া মোটামুটি প্রথম কাটতে পারলাম। তো মোটর ডিপার্টমেন্টে সবাই বিড়ি সিগারেট খাইত, আমাকে অনেক সময় উস্তাদ বলতো একটা সিগারেট ধরাই নিয়ে, আর আমি যে দোকানদারকে বলতাম যে ভাই সিগারেটটা ধরাই দেন, এমনি গাড়ি মেয়ে চাকরি করো ইয়ার পরে সিগারেট খাও না, মানে আমার এক ধরনের ক্রিটিসাইজ করতো। তখন আমি সিগারেট খাই না। এভাবে কিছুদিন চলার পরে মোটামুটি এই গাড়িটা হয়তো অনেকে চিনবে, 6 নম্বর গাড়ি, কমলাপুর থেকে গুলশানে চলে একটা বাস। ওই গাড়িটাতে আমি 6-7 মাস ডিউটি করার পরে মোটামুটি মানে উস্তাদ, ড্রাইভার, মালিক সবার একটা মোটামুটি একটা আন্তরিকতার মাঝে আমি চলে যাই, সবাই আমাকে খুব লাইক করে আদর করে। তখনও আমি ওই যে আমার ছোট থেকে কবিতা লেখা, গান লেখা এগুলি আমি চালাই যাইতাম, মোটামুটি আমি আবার গাড়িতে ডিউটি করতাম। এক পর্যায়ে FDC-তে ঘুরতে যাইতাম, প্রচুর সিনেমা দেখতাম। আমার ইচ্ছা ছিল যে আমি চলচ্চিত্রে কাজ করবো, এই ধরনের ইচ্ছা নিয়ে সিনেমা দেখতাম। তো রমনাথে বসে বসে লিখতেছি, আমার যে এক দান্দাল আসে আমার দেখে, এক ধরনের দান্দাল আর কি, আবার যাচ্ছে যে এই লেখাকার তোমার? হ্যাঁ, আমার লেখা তো অনেকেই বলে ভালো, আমিও বিশ্বাস করি যে আমার লেখা ভালো। বলতেছে খুব সুন্দর লেখা তো, তুমি কি চলচ্চিত্রে কাজ করবা? আমি বললাম হ্যাঁ করবো, করবো নাকি? এতটাই তো বোকা না যে ও আমার বেছে লাই থাকবো, কিন্তু মানে আসলে ও চলচ্চিত্রে কাজ করে এবং একটা কি জানি বলে একটা পরিচালকের ক্যামেরাম্যান হিসেবে ও দায়িত্ব পালন করে, ও আমাকে অফার দিল এবং আমি রাজি হয়ে গেলাম। তখন গিয়া মানে ওইখানে মোটর ডিপার্টমেন্টে যারা উস্তাদ আছে সবাই বললাম যে উস্তাদ ইমনুন ব্যাপার, তো আমার তো ইমনুন বলতেছে চলচ্চিত্রে কাজ করার জন্য, ওকে আসলে তুই পারবি? কারণ আমি মনে হয় ওদেরকে হাসাইতে পারতাম, নতুন কিছু মানে ছন্দ গান সুরের আকারে বলতে পারতাম, ওরা এ ধরনের বিশ্বাস ছিল যে না তুই যা। তো ও আমার বললো যে 15,000 টাকা দেওয়ার জন্য, 15,000 টাকা দিই। দেওয়ার পরে ও আমার চলচ্চিত্রে তো না মানে ও আমার একটা প্রাইভেট মেকআপ বক্সের ভিতরে নিয়ে কাজ দিল, ওইখানে অনেক হিরো হিরোইন যায়, বাট চলচ্চিত্রের যাদের মানে আমার ইচ্ছা হয়েছে যে আমি খোলামেলা একটা জায়গায় কাজ করবো, যেখানে আজকা কক্সবাজার, কালকা ইন্ডিয়া, মানে এরকম জায়গায় কাজ করবো, শুটিং স্পটে কাজ করবো, তাইলে আমার আমার ট্যালেন্ট দেখে আমি আমি পরিচালকের মন জয় করে নিতে পারবো এবং আমি আমি নিজে যে কোনো একটা সুযোগ করে নিতে পারবো। হ্যাঁ, তো আমি সুযোগ চাই, ও আমার এই জায়গা দেওয়ার পরে তোরে ঠের দিলাম। আর মোটামুটি এতদিনে ঢাকাতে আমি একটা লিঙ্ক করে লেছি যে আপনার আমি যার সাথে মিশতাম মানে আধা ঘন্টা লাগতো মোটামুটি আর ভিতরে আমি ঢুকে যেতে পারতাম। হিরোইনসি থেকে শুরু করে মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ লোকের সাথে আমার একটা ঢাকা শহরের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি বললাম যে তোরা 15 দিনের টাইম দিলাম, এর ভিতরে যদি আমার টাকা ফেরত না দেয় 15,000 টাকা, এই টাকাগুলো কিন্তু আমার মানুষ কালেক্ট করে দিছে, কেউ 500 দিছে, কেউ 200 দিছে, সবাই ভালোবেসে দিছে যে যা তুই চলচ্চিত্রে কিছু কর, তুই অভিনয় কর, কি তুই তোর একটা কাহিনী সিনেমা হিসাবে বের হোক, তুই আমার টাকা না ফেরত দিলে তুই রামপুরা থাকতে পারবি না, ও রামপুরাতে থাকতো, ওর বাসাটা আমি চিনতো। আমি তখন ফোন চালাইতাম আমার মানে ড্রাইভারের ফোন, তখন আমি ফোন কিনি নাই, তখন মনে হয় যেন আমার টাকা দেয় নাই। না দেওয়ার পরে মানে ও যেই রুমটাতে থাকতো ওই রুমটাতে আমরা টিনের বেড়া ছিল, আর এই যে কাঠটা ছিল এক ধরনের কাগজ জাতীয় বড় মানে টির জাতীয় যে কাগজগুলো এই কাগজের, তো মনে হয় এক পোয়া কেরাসিন লয়ে যাই আর এই কাঠটার মধ্যে গিয়া হ্যাঁ আমার টাকা দিয়েছে। আমি বলছি যে আজকা ওই তোর ঘর আগুন লাগাই ফিরাল, আগে দেশে না ভাই এক ঘন্টার ভিতরে টাকা দিবো, আমি 15 দিন ধরে তো দিতেছ তুই, তো দিলি না দেবো না, তো তোর টাকার আশা আমি ছেড়ে দিছি ভাই, আমার মোটর ডিপার্টমেন্টের চাকরিও শেষ, কারণ ওইখান থেকে আমি আইসে বসছি, সবাই জানে যে চলচ্চিত্রে কাজ করবো, আবার আমি ওইখানে গিয়ে ঢুকি কিভাবে, চলচ্চিত্র জগতের একটা স্বপ্নের জগৎ সবার জন্যই। তো ফরে মনে জানে এক ফোয়া কেরাসিন দিয়ে খালি ইয়ে কাপটার মাঝে মানে ওই টিস্যু যে টিস্যু পেপারটা এটা মাঝে লাগাইলাম, লাগাই একটা গ্যাস লাগান দিছি, মনে জানি চলে আসে সাড়ে আটটার দিকে। তো দেওয়ার পরে মোটামুটি মানুষ তো হইগুলা লাগাইছে কেড়া কেড়া, তো আমি মনে জানি ওই গুন্ডি দাইছে ওই, আবার এমন একটা বাপ করলাম যে আমিও কইতেছি আরে আগুন লাগাইছে কেডা আগুন লাগাইছে, কিন্তু কাজটা যে আমি করছি এটা কাউকে আমি বুঝতেও দিইনি যে আমি করছি, কারণ আমিও পাবলিকের মাঝে একজন হয়ে গেলাম যে এটা কে করতেছে কে করতেছে, এই আগুনটা লাগাই দিলে গেল। তো ওই লোকের আশা আমি ছেড়ে দিছি, এরপরে আর ওর সাথে যোগাযোগ করি নাই, তখন নিজে থেকে চেষ্টা করলাম
যে লোক তো জানতো যে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, তো লোক যোগাযোগ করেনি
না আমার সাথে, যোগাযোগ করে নাই, কারণ তখনই আমি প্রথম সিম ইউজ করি, ওই সিমটা মানে আমি আবার ফালাই দিছি।
আচ্ছা, আপনি কোথা থাকতেও জানতো না?
না, কোথা থাকতাম জানতো না, ওর সাথে আমার রমনাতে দেখা হয় লেখালেখির এক পর্যায়ে,
বুঝতে পেরেছি। তারপর
তারপর আমি এফডিসির বিভিন্ন পরিচালক মানে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন লোক, অনেক লোক আছে আমি কারো নাম বলতে আগ্রহী না, তাদের সাথে দেখা করার চেষ্টা করি, তারা শুধু আমার ওই যে দুর্বলতাটা যে তুমি তো বেশি লেখা পড়া জানো না, তুমি আরো লেখাপড়া করো, তোমার লেখাতে অনেক কিছু আছে যেগুলো আমরা হয়তো নিতে পারবো, কিন্তু তোমার আরো জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, চলচ্চিত্রে আসতে হলে তোমার জীবনে টাকা পয়সার প্রয়োজন, সুটাম চেহারার প্রয়োজন, এই ধরনের বিভিন্ন বলতো, এমনকি দু একজন আমাকে অফার করছিল যে কিছু টাকা দেই তুমি গিয়ে লেখাপড়া করো, তোমার এই মানে ডায়রি আমার দিয়ে দাও। তো অনেক লেখা লিখছি জীবনে, ওই যে সিক্স এর পর থেকে আমি অনেক লেখা লিখছি।
আচ্ছা,
এগুলো পুজো করে আমি ওদিকে আগাইছিলাম, যাকে এগুলো হয় না তো এলাকাতে আবার চলে যাই, এলাকাতে চলে যাওয়ার পরে গিয়ে আপনার একটা গার্মেন্টস এর কাজ নেই, তো গার্মেন্টস এর মালিক এলাকাতে মানে অনেক নাম ডাক ওনার, উনি মোটামুটি এলাকাতে নাম খয়রাত করে, তো উনাকে আপনার মানে এক ধরনের ফটাইলে আর কি আমার যেগুলো একটা ছন্দ দিয়া উনার জন্য লেখে লয়ে যাই গিফট করি, উনি আমার বলে যে তুই 12 ঘন্টা চাকরি করে আমার লেখাপড়া করতে পারবি, তখন আমি বললাম যে আপনি তো সাধারণ কৃষক পরিবারের জন্ম নিয়ে আজকের এই অবস্থানে আসছেন, ব্যাকগ্রাউন্ড তো ওনার জানা, অনেক মিডিয়াতে প্রকাশ হয়েছে, আমি কিন্তু এটা ওনার মুখে মুখে বলে দিই, সাধারণ কৃষক পরিবারের জন্ম নিয়ে আজকে আপনি এই জায়গায় আছেন, আজকে আপনাকে অনেকে নরসিংদীর মানে শ্রেষ্ঠ সন্তান বলে কি একজন দানবীর বলে, তো আমি কেন পারবো না, তো উনি আমার কথায় মোটামুটি এই আশ্চর্য মানে যে ধরনের যেভাবে আমি 6 নম্বর লাইনে কাজ পাই, উনিও আমার আমার যোগ্যতা অনুযায়ী উনি আমার সিগনেচার করে দেয়, আমি ওনার ফ্যাক্টরিতে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট মানে ওয়েস্টেজ পানি প্রক্রিয়াকরণ পদ্ধতি একটা প্লান্টে কাজ করি। তো ওইখানে কাজ করার পরে আবার মানে অনেকে উৎসাহ দেয় যে লেখাপড়া করো লেখাপড়া করো, এর ভিতরে ভালো মন্দ মিলাই দিলে মানে আমি কোনো অপরাধ করতেছি না, কিন্তু অপরাধের সাথে মোটামুটি যেমন আপনি অপরাধ করেন আমি জানি আপনার সাথে হাই হেলো করতেছি, এর ভিতরেও আমি বিড়ি সিগারেট কিছুই ধরি নাই, এরপরে মনে হয় এখানে কাজ করি, কাজ করার পাশাপাশি এলাকার বিভিন্ন কনসার্টে যাইতাম আমি, বিয়ে বাড়িতে মানে ডেক্সিট দিয়ে যেসব অনুষ্ঠান হতে গিয়ে যাইতাম, গিয়া মানে আমার মতন করে আমি আমি কোনো ডান্স শিখছি না, তবে আমি মোটামুটি ভালো ডান্স করতে জানি, আমার মতন করে আমি ড্যান্স করতাম, মানে কমেডি কিছু গান গাইতাম যেগুলো নিজের লেখা, মোটামুটি একটা বিয়ের অনুষ্ঠান থেকে পরবর্তীতে যেটা আমি জানতে পারি যে একটা মেয়ে আমার নাম্বার কালেক্ট করে, তখন কিন্তু আমি গার্মেন্টস এর শ্রমিক, মাত্র 3200 টাকা স্যালারিতে আমি কাজ করি। তো তখন আমার ফ্যামিলির ওই যে আব্বার কাছে যে টাকাটা ছিল এটা মোটামুটি মানে খাই লেছি, এখন আর মানে সংসার চলাটা খুব কঠিন, এজন্য আমার এলাকাতে গিয়ে ওদের পাশে দাঁড়ানোর জন্য আমার কিছু না কিছু করতে হইতেছে। তো গার্মেন্টসে কাজ করার পরে ওই মেয়েটা আমাকে ফোন দেয়, প্রথমে মিস কল দেয়, মিস কল দেওয়ার পরে আমি ওকে ব্যাক করছিলাম, আমি আপনার 150 টাকা হাজিরাই ভাইতাম, তো মেয়েটাকে বললাম যে 3 টাকা করে 1টা টাকা প্রতি মিনিটে, এই সিরি দেখ তোর লোক কথা কোন এরা তো টেহা নাই, কি বলেন আপনি শিল্পী মানুষ আপনি কবি মানুষ আপনার কত টেহা নাই, তুই কই দেখছ মানে তুই তুই করে এক ধরনের ভাষা, তুই কই দেখছ তো আমি শিল্পী মানুষ কই কবি মানুষ, কে আপনি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গান গাইন নাই, হ্যাঁ গাইছি এর জন্য কি আমি শিল্পী হয়ে গেছি নাকি। তো এক পর্যায়ে মনে জানি মেয়েটা আমার টাকা পাঠাই দিল ফোনে 300 টাকা সিমে, একদিন কথা বলছি 10-15 মিনিট, 300 টাকা ফাটাই দেওয়ার পরে আমি তো বুঝতে পারছি মানে কথা বলার 10 মিনিট পরে টাকাটা আসছে যে ওই ফাটাইছে, আর ওরে আমি এমন ভাবেই কিছু কথা বলছি যে মেয়েদেরকে আমি মানে আমি আমার সবসময় কাউকে মায়ের চোখে কাউকে বোনের চোখে দেখতাম, হ্যাঁ মনের মানুষও খুঁজতাম, কিন্তু মেয়েদের প্রতি আমি একটা দুর্বলতা আছে না এরকম আমি কখনই না যে কোনো মেয়ের প্রতি আমি দুর্বল ওরে ছাড়া বাঁচবো না। তো মেয়েটা যখন টাকা পাঠাইলো টাকা দেওয়ার পরে আমি বললাম যে তুমি টাকা পাঠাইছো, তখন তুই থেকে তুমি মাঝে গেলো আমাদের ইয়া, তো মানে মেয়েটার সাথে মোটামুটি কথা হয় আমার জীবনে ফার্স্ট কোন মেয়ের সাথে আমি কথা বলি, কথা বলার পরে মানে দীর্ঘদিন কথা বলার পরে আমি তখন গার্মেন্টসে কাজ করতাম, তো মেয়েটা মানে বোঝার চেষ্টা করতো নাকি বুঝতো না, তবে ও খুব ধনী ফ্যামিলির একটা মেয়ে ছিল মানে ওর বাবার নাম বলার সাথে সাথে আমি এক নামে চিনি।
আচ্ছা,
তো মানে ওকে বলতাম যে তোমাদের আমার এটা হইব না, তো এরপরও মানে ও আমাকে জোর করার পর আমি খুব শর্টলি বলতেছি যে এক পর্যায়ে ওর মানে কথার প্রেমে আমি পড়ি ওকে না দেখেই, মোটামুটি মানে প্রতিদিন 2-3 বার আমি ফোন দিতাম, কিভাবে দিতাম কেমনে দিতাম তখন আমি জানি না, কারণ আমি খুব কম আয়ের একটা স্যালারিতে কাজ করি। তো এভাবে ফোন দেওয়ার পরে একদিন ও আমাকে বলা যায়, দেখেন ইয়া আসেন আমরা এক জায়গা থেকে ঘুরতে আসি, ঘুরে আসি। কোন জায়গায়? নরসিংদী। তখন ডিম হলিডে একটা মানে বিলাসবহুল একটা পার্ক আমাদের এলাকায়, ডিম হলিডে পার্ক। ওই পার্কে আমি না, এই পার্কে গেলে তো 150 টাকা টিকিটই লাগে। তো তখন ওর আমি বিশ্বাস করাতে পারি না যে আমি একজন গার্মেন্টস। তখন কিন্তু আমি আবার ভোকেশনালে ভর্তি হই মানুষের উৎসাহ উদ্দীপনার কারণে লেখাপড়া করার জন্য। তো ওরে বিশ্বাস করতে পারি না। তখন ওরে বললাম যে না আসলে আমরা ইয়াতে যাই, আশ্রীনগরে যাই। কনা এখানে যাবেন? আপনি কি আপনার বন্ধুর জন্য, আপনার প্রেমিকার জন্য, মানে আমি তো প্রেমিকা হিসাবে ওরে বলি নাই, কারণ আমি ওরে ভালোবাসি বলে নাই। ও আমাকে বারবার বলতেছে, মেসেজ দিতেছে, আপনার প্রেমিকার জন্য বন্ধুর জন্য কি ওই পার্কে যাইতে পারবেন না? তখন এক ধরনের জিদ জন্ম নিল, শালা জীবনে যখন কোন মেয়ের প্রেমে পড়লাম, একটা মেয়ে যখন এভাবে ভালোবাসে এভাবে এগুলো করে, তো করলাম। তো করবো কিভাবে? আমার তো এই স্যালারি দিয়ে তো আপনার ইয়ে হয় না, মানে আমার বাড়িতে 3,000 টাকা আমার মাস দিতে হয়। এরপরে আমার যে আউটটা থাকে, যে বন্ধু বান্ধব মিলে জেলায় ক্যারাম খেলি, মানে প্রতিদিন শুক্রবারে ক্যারাম খেললে শুক্রবারে আমার টার্গেট 500 টাকা, যে ক্যারাম খেলা থেকে আমার 500 টাকা আসতো। আর আপনার গুড়ি বানায়, আপনার বোকা বানায়, যেভাবে হোক আপনার পকেটে টাকাটাই আমি মনে করি শুক্রবারের দিন তার জন্য। এভাবে আবার ক্লাসও করি মাঝে মাঝে ওপেনে, মানে মোটামুটি আসি আর কি। তো মেয়ে আমার বললো যে আপনার ডিম হলিডে নিয়ে যাইতে। তখন কি করলাম, সুদে টাকা নিলাম আমার সাথের এক বড় ভাই, এর কাছ থেকে সুদের টাকা নিলাম 1,000 টাকায় 100 টাকা সুদ প্রতি মাসে। 5,000 টাকা সুদে নিলাম যে ভাই আমার টাকা দেন, মনে মনে মেয়ের সাথে দেখা করতে। মেয়ের পছন্দ মতন ইচ্ছা মতন কিনলাম, গজ লাগাইতে এক ধরনের প্যান আছে, সিরা প্যান, ওই যে আপনার আডুর কাছ দিয়ে সিরা লাগাই করে, এইগুলো কিনতে। কেনার পরে মানে ওর কথা মতন, মানে জীবনে এ ধরনের মানে কোন ইচ্ছা আমার ছিল না, কি মন মানসিকতাও ছিল না। কিনলাম তো এই ফ্যান কিনা, যখন বাড়িতে গেছি তখন মানে সবাই আসতেছে, ঝুড়ুমুন আসতেছে, মাইক হইতেছে, শয়তানের জমনা কিনছে এই সে। অথচ আমি ফ্যান কিনছি 1900 টাকা দিয়ে, প্রায় আমার মানে অর্ধেক মাসের বেতন দিয়ে। আচ্ছা যাকে ডেপিং দিয়ে একদিন গেলাম ওর সাথে দেখা করার জন্য ওই পার্কে। দেখা করার পরে ও মোটামুটি খুশি, আর কেউ খুশি না হোক ওর খুশিটাই আমি খুশি। তারপরে ওই দিন সারাদিন ঘুরি, আমার ওই দিন আপনার 7,500 টাকা খরচ হয়। ওরা চারজন বান্ধবী আসছে, 7,500 টাকা খরচ হয়। এর ভিতরে মানে জাস্ট শুধু আমার কবিতা শোনার জন্য ও সবগুলো বান্ধবী আমার নাম বানায়, যে আমি আপনার নাম নিয়ে, আপনি কিবলিয়া ভাই, আপনাকে নিয়ে আমি এই মুহূর্তে লেখার কোন ক্ষমতা আল্লাহ আমাকে দিচ্ছে, এরকম আর কি। একটা মেয়ের নাম নিয়েও আমি লিখতে পারতাম। তো এইভাবে চলতে থাকে, ফোনে অনবরত কথা বলি, আর আমি যে এই দিক দিয়ে আমরা রেন করে লাইতেছি বসে, কারণ যে টাকাটা আমার আসে এই টাকাটা মানে আমার কুলাইতে পারতেছি না, কারণ ফোনে আমার অনেক টাকা যাইতেছে। তো এক পর্যায়ে প্রায় 3-4 মাস এভাবে সম্পর্ক হওয়ার পরে ওর নাম ছিল মিতা, ওর এক বান্ধবী, ওর নাম বৃষ্টি। ও আমাকে বললো যে ভাই এই তো আপনার সাথে শুধু শুধু টাইম পাস করার জন্য এগুলো করতেছে। তখন আমি বললাম যে কি কম না, আমি বিশ্বাস করি তাহলে আপনি আসেন, আমরা ওই যে আশ্রীনগর পার্কে নিয়ে যাইবো। ওরে আমি বলছি যে ফোনে যদি তুমি যদি মানে এটা গিয়া করতে পারো, মানে ওই মেয়েটাও আমার সাথে কথা বলার চেষ্টা করতো
আশ্রীনগর পার্কে।
আমি বলছি যে ওর যে মানে আমার সাথে মানে শুধু টাইম পাস করতেছে এ ধরনের ইয়েটা আমি বুঝবো কিভাবে, ওর মুখ থেকে তুমি কিছু শোনাইতে পারবো নাকি? আমি বললাম যে তুমি ওই পার্কে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পর আমি আসতেছি, আমি অন্য এক জায়গায় বসা থাকবো। আর পার্কে ওই সময় আমাদের মানে নেটওয়ার্কটা মোটামুটি করে লাগছিলাম এলাকাতে, পার্কে ঢুকতে আমার কোনো টাকা লাগে না। আমি গেছি পার্কে, ঢুকার পর এমন একটা জায়গায় আপনার ওইখানে মিনিচি রাখানো, তো ওইখানে মানে কিছু শিয়াল মিয়াল মানে বিভিন্ন জীবজন্তু রেখে দিয়েছি, ওইটার পিছনে আমি, আর এটার সামনে ওরা বসা মানে একটা ফুলের গাছের পিছনে আমি, ঠিক আছে, আমি বসে আপনার ওখানে ইয়ে আইসক্রিম খাইতেছি। কারণ আমি ওদেরকে মানে ওরে তো আগে বলছি, এর মানে কি আমি বলছি যে হ্যাঁ তোমার সাথে আমি কন্টিনিউ কথা বলবো, তুমি যদি মানে ওর মুখ থেকে শোনাইতে পারো যে ও আসলে আমার সাথে টাইম পাস করতে। মানে ও বলতেছে যে আসলে এই বেচারা 7,000-8,000 টাকা তোর তোলে খরচ করে গেলো, এছাড়া লোক হুদু দিকে এগুলি করতেছে না, এমনি করতেছি আমার ভালো লাগে।
আপনি পাশে বসে শুনছেন,
মানে ওই মেয়েটা বলতেছে, মিতা বলতেছে আমার ভালো লাগে মানে এই জন্য করতেছি। আর ওর কবিতাগুলো খুব সুন্দর, এটা করার পরে তো মনে হয় যে খেতে উঠতে গেলাম, মানে ফুলের গাছ মাছ ছিঁড়ে আমি উঠছি আমার বন্ধু বান্ধব 2-3টা আমার আটকে রাখছে, মানে বন্ধু বান্ধব আমি নিয়ে আসছি কিন্তু একসাথে না, যখন আমার উত্তেজিত দেখে তোর আসছে, তোর জীবনে প্রথম কোন মেয়েকে ভালোবাসলাম, এরপরও ফোনে তোর না দেখা তুই কিরকম এটা তো আমি জানতাম না, তোর কারণে আমি তো তোরা কোনোদিন বলি নাই যে আমি তোরা ভালোবাসি, তুই বলছস ফোনে আমার পড়াইছস, তুই আমার মনটা নরম করছস, আর আমি তো বলি নাই যে আমি ফুরাঙ্গি দেয় নাই, তুই বলছস আমি সিরা ফ্যান কিনছি, তুই বলছস আমি সানগ্লাস কিনছি 500 টাকা, তুই আমার সাথে এটা করার কারণ কি? ওরে আমি মারতে যাই বারবার, চলে ধরে ওলাইছি অলরেডি। তো মানে বন্ধু বান্ধব কইতেছে যে আরে কি করো কি করো, অনেকেই চিনে, কারণ নেটওয়ার্কটা আমি ওইভাবেই বিস্তার করছি বিভিন্ন
এলাকায়।
তো ওইখান থেকে আসার পরে ওই দিনই আমি সিগারেট খাওয়া ধরি, সিগারেট খাই, এক প্যাকেট সিগারেট ওই দিন আমি কিনি। আশ্রীনগর ওইখানে একটা নদী ছিল, ওই নদীর ধারে বসে আমি সিগারেট খাই, এবং এক প্যাকেট সিগারেট আমি প্রথমে একদিনই খাইলাম, একদিন না আমার 2-3 ঘন্টার সময় ওইখানে বসে আমি খুব কান্দি আমার জীবন। আমি মানে ওই ওই দিন চার দিন মনে আমি সবচেয়ে বেশি কাঁদছি, পরে অনেক লেখাও লিখি। তো এরপরে মোটামুটি কাজ করতেছি, এর ভিতরে ও আমার দ্বিতীয় দিন মানে ওর চুলে যে ধরছি বান্ধবীদের সামনে, ও একটা মানে লজ্জা পাইছে। ও কত যে দিনে ও দেখেন যে ও এটার বিচার করার জন্য আমার কয়েকদিন পরে ওর আরেকটা ছেলের সাথে ওর মানে সম্পর্ক ছিল, এবং এতই ক্লোজ সম্পর্ক যে ওই ছেলেটার সাথে মানে ওর অলরেডি সবকিছু হয়ে গেছে। তো ওই ছেলেটাকে ম্যানেজ করিয়া ও শুধু আমার কবিতা শুনত, ও আমার কবিতার প্রেমে বিবরছিল, আমার প্রেমে না। ওই ছেলেটারে ম্যানেজ করিয়া ও সে মানে বলতো যে তিনটা চারটার দিকে ফোন দিলে ধরেন ফোন দিয়া কি বলবো ভাই, এক ধরনের মানে শারীরিক মেলামেশার যে শব্দটা হয় এরকম কোন শব্দ আমি শুনতে পাই। তো আমি উত্তেজিত হই, আসলে এরকম ভাবে কে আমার ফোন দেয়? আর আমি তো বাঙ্গাসুর একটা ঘরে থাকি, তখন আমার ঘর কমপ্লিট হয় নাই। তখন ও আমার বলতেছে মিতা আমার এই মনে মনে অবস্থা, এখন মানে আমার একটা ছেলে আটকায় নিয়েছে, এখন তুমি কি আমার এনতে শুরাইতে পারো? তখন আমি চিন্তা করলাম যে আসলে নেটওয়ার্ক সারা দেশটিকে আমার প্রচুর, বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন অনেকের সাথে আমার একটা সুপরিমর্শ আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, প্রশাসনের ব্যক্তিদের সাথে আমার ইয়ে আছে, কারণ তখনকার সময়টাতেই বিভিন্ন ম্যাগাজিন এবং পত্রিকাতে আমার লেখা চাপ হয়, তখন আমি গার্মেন্টস করি। তখন ওরে বললাম আচ্ছা ঠিক আছে, বললাম যে ও আমার কাছে অনেক জিজ্ঞেস করতেছে, ভুল স্বীকার করতেছে এই সেই। তো বললাম আচ্ছা ঠিক আছে, আমি থানা তো দিব না, সদর থানা ফোন দিব না, আর আমরা বন্ধু বান্ধব নিয়ে আসতেছি, তোমার সাথে কই দেখা করো? ও বলতে সরকারি কলেজের গিয়ে। তো মানে আমি গেলাম, বন্ধু বান্ধব নিয়ে গেলাম, বন্ধু বান্ধব নিয়ে গেছি, ইতানের আধা ঘন্টা চল্লিশ মিনিট ওরে আমি খুঁজছি, খুঁজা পাই না ওর ফোন বন্ধ। ঠিক আছে, তো ওর কয়েকটা সিম ছিল, আমি এগুলো ভাই কিছুই জানতাম না, মাত্র তিন চার মাসের আমাদের পরিচয়। তো মানে এক পর্যায়ে ওরা বললো যে আমরা কলেজে যাই, তুই এখানে থাক, তুই দেখ বিচারা ফাঁস নেই তার পাখি। গেলাম মানে গিয়া এমনিতে এক ছেলে জিজ্ঞেস করলাম, ভাই পলাশের একটা মেয়ে মিতা এখানে আছে মানে চিনেন এই কলেজে পড়ে? তখন বললো পলাশ এরা দুইটা জমজ বোন। আমি কই হ্যাঁ জমজ বোন তো জানি না, তবে ওর নাম মিতা। তখন বললাম বললো হ্যাঁ চিনে চিনে পরে ও আমার ফাড়াই দিল, এই ছেলেটাও কিন্তু ওর লোকই, আমি কিন্তু তখন জানতাম না। ও আরো ফাড়া দিল যে ওইখানে দেখেন গিয়া ওই আইরিন কম্পিউটারে ওর একটা ইয়ে আছে, বাইরের দোকান, এই দোকানে জানান।
লেট মি ক্লিয়ার ওয়ান থিং, মিতা আপনাকে কি বলেছে?
ও আমাকে বলছে যে ইয়া এমন এমন আমার একটা ছেলে ইতালি থেকে আসছে, ও আমার মানে বিয়ে করার জন্য চাপ দিতেছে এবং আমার আটকায় নিয়ে গেছে, দুই দিন আমার আটকায় রাখছে, এখন আমি আসছি, এখন ওরে যদি আমি নসিন্দি নিয়ে আসতে পারি তাহলে তুমি কোনো সাহায্য করতে পারবা? হ্যাঁ পারবো। মানে এক পর্যায়ে আমি দ্বিমত পোষণ করে আবার বললাম যে মেয়েটাকে তো এত ভালোবাসলাম, তাহলে ওর জন্য কিছু করি।
মিতা আপনাকে বলেছে, মানে মিতার কথাই আপনাকে বলেছে? ওকে,
এক পর্যায়ে তো ওর চুলে ধরছি, ওর এই কারণেই ও আমার এই মানে এই ধরনের
ফাঁদে ফেলার চেষ্টা করছে। এবং মিতার সাথে ওই ছেলের কথা হয়েছে, সেই কথাগুলো আপনাকে শুনিয়েছে, সেই কথাগুলোর মধ্যে কি মিতা এবং ও কি শুনিয়েছে ফোনে?
আমার কাছে মনে হয়েছে যে ধরেন এই শারীরিক মেলামেশা করতে গেলে যে ধরনের একটা শব্দ হয়, এরকম একটা শব্দ,
এইরকম শব্দ, এইরকম শব্দ কিভাবে শোনালো আপনাকে ফোনে, কিভাবে শুনিয়েছে?
মানে আমার ফোনে ফোন আসছে আপনার নাম্বার থেকে,
তারপর
আপনার নাম্বার থেকে ফোন আসার পরে কিছুক্ষণ পরে মনে হয় কিছুক্ষণ এই ধরনের একটা শব্দ হইল। শব্দ হওয়ার পরে ও আমার বলছে যে মনে মনে আমি আটকা আছি, মানে ইটালি ফেরত একটা ছেলে আমাকে আটকায়া আমার অনেক কিছুই করছে।
ও তার মানে সে বলেছে কোন একটা জায়গায় সে আটকা আছে, কোন একটা জায়গায় সে আটকা আছে। ইট মাস্ট বি ক্লিয়ার, ক্লিয়ার ছিল না। তারপর আপনি গেলেন ওখানে, গিয়ে আপনি খুঁজছেন মিতাকে, খুঁজছেন। হ্যাঁ, তারপর
তো একটা ছেলে আমাকে এসে বলল যে ওই যে ওই কম্পিউটার দোকানে যাও, ওখানে ওর বাই থাকে। ওখানে যাওয়ার পরে তো মনে বুঝান, তখন আমি এলাকার স্থানীয় একটা ম্যাগাজিনের কার্ডও আমার শো করে লাই, মানে আমি একটা কার্ড বানাই দেয় আমার, যেহেতু আমি নিয়মিত লেখা লিখে দিতেছি। তখন ও আমার বলতেছে যে তুমি এনে আসতে হোক এরা, ইয়া মিতা তোমার কি? আমি কই আমার বন্ধু। বন্ধু কেমন বন্ধু? এটা কই আর আটকাই লাইছে আমার, ফোলাফোনে মিলে আটকাই লাইলো, আটকায় ভিতরে রাখলো। রাখার পর আমি বললাম যে দেখ তোরা মানে যদি আমার এরকম গুড়ি করার চেষ্টা করাস তাহলে কিন্তু কেউ আসবে, কারণ আমার সাথে ফোলাফোন আছে, আমি ওইভাবে প্রস্তুত নিয়ে আসছি। এক যে মারধর করলো, ওই যে দেখেন আমার কপালে একটা দাগ, প্রেমের কারণে মারটা খাই প্রথমে। নবুলকা হাতে কি ছিল, যে চাবি নাকি কি, মানে আমি কিনার না আরকি, মোটর সাইকেলের চাবি সম্ভবত আমার বসে দেয়। তবে আমাদের সাথে মোটর সাইকেল ছিল না, কিন্তু আমরা তো জানি যে সদরে আমাদের লোকের কোনো ফলাফলের কোনো অভাবই নেই। তো ফোনটাও আমার এক পর্যায়ে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে যখন ওরা আমি বলছি যে আমি একজন সংবাদকর্মী, আমি একটা মিডিয়ার সাথে সম্পৃক্ত, কারণ নতুন মাত্র আমি কার্ডটা পাই তখন, তখন মনে বোঝেন এদের ভিতরে একটু ভয় গেল এবং আমি কয়েকজন ব্যক্তির নাম কইলাম সদরে। তখন মনে বোঝেন এরা আমার মোবাইলটা দিয়ে দিল, মোবাইলটা দিয়ে দেওয়ার পর আমি পোলাফান খবর দিই। খবর দেওয়ার পরে মনে হোজেন মোটামুটি তো সবার সাথে চাকু মাকু আছে কলেজ লাইফে লেখাপড়া করে, এরা আসলো, আইসে মনে হোজেন এর দোকানটা তসনস করে লাইলো, ভাঙিয়ে লাইলো এক পর্যায়ে। ভাঙিয়া মানে যারা আসছে সদর থেকে তাদের কাছে, মানে যারা আমারে মারছে তারা কিছুই না, তারা থার্ড পার্সন সদরের ভিতরে, তাদের একটা প্রভাব আছে কিন্তু আমাদের কাছে ওই প্রভাবটা কিছুই। তো মারার পরে মোটামুটি মানে বিশাল মারামারি হয়। তো আমি একটা আপনার একটা কাজ ভাঙা, তো ওই কাজটা দিয়ে মানে যে আমার এনে আঘাতটা করছে এরা আমি একটা বই দিই, এটা আপনার এই গাড়ের এখান দিয়ে লাগে। তো আমার এখান থেকে প্রচুর রক্ত করতেছে, আমার পুরো মুখে রক্তে ভরা, দেখতেছেন ডাক্তার কত বড়, অনেকদিন ক্ষত ছিল। তো এই পোস্টার দেয়, পোস্টার দেওয়ার পর পরবর্তীতে আমি শুনতে পারি, কোনো না কোনো মাধ্যমে আমি যোগাযোগ করার চেষ্টা করি, মানে ওর সাথে না করলে ওর আশপাশের মানুষ গুলো ওর রক্তটা নাকি কেটে গেছে, যেই কারণে ওর অনেক টাকা পয়সা কি অনেক বান্ধে শিকার হয়ে গেছে, কিন্তু মানে মারামারিটা কিন্তু আসলে আমাকে হিট করার পরেই হয়েছে, মানে পাল্টা মারামারি আমরা করছি। তো আমাদের মারামারির ইয়াটা ছিল, প্রবণতাটা ছিল বেশি, আমরা বেশি মারামারি করছি, একদম এক দোকান পাটা ভাঙচুর করছি। এরপরে তো এলাকাতে যাই, ওইখানে চাকরিরত অবস্থায় ওই লেখাপড়ার প্রতি তখন আপনার ওই যে এটার কারণে আমি পরীক্ষা দিতে পারি না, ভোকেশনাল যখন ভর্তি ছিলাম এই কপালের ইয়াটার কারণে, যাক লেখাপড়া এখান থেকে অফ হয়ে যায়।
প্রিয় শ্রোতা, আমরা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি, এই জায়গাটিতে একটা ছোট্ট বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। চার মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, চার মিনিট পরে আমরা আবারও ফিরে আসব যাহা বলিব সত্য বলিবতে। আর আপনি যদি ওকে দেখতে চান বা কোনো কমেন্টস করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি জেবিএসবি এবং একই সাথে এবিসি রেডিওর অন্যান্য অনুষ্ঠানেরও মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2
আমরা সবাই আছি জীবনের কাছাকাছি, সুন্দর আগামীটা গড়বে।
FM 89.2
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.2 এ। আর জি কি প্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আজকে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে মধু। মধুকে যদি আপনি দেখতে চান বা কিছু বলার থাকে, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। এবং আমরা যেকোনো মুহূর্তেই কিন্তু SMS পোলের মুখোমুখি করতে পারি আজকের এই স্টোরিকে। যদি আপনার জায়গা থেকে আপনি মনে করেন ও যা বলছে তা সত্য, তাহলে আপনি ভোট দিয়ে জানাবেন ইয়েস। যদি মনে করেন যে না, ও যা বলছে সেটা সত্য নয়, তাহলে নো লিখে পাঠাতে হবে, এবং নোর পার্সেন্টেজ বেশি হলে গল্প যে কোনো মুহূর্তেই ড্রপ হতে পারে। যাই হোক, আমরা ওর কাছেই ফিরতে চাই। মধু, তারপর?
হ্যাঁ, তারপরে ওই ঘটনার পরে আমি যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে মানে ব্যাপারটা নিয়ে ফোনে কথাবার্তা হইতো, ছোট বোন একটু মানে মার্ক করে মার্ক করে, মাও মার্ক করে মার্ক করার পরে মোটামুটি মানে আমি একটা নেশার জগৎ কি ধরেন একটা খারাপ কাজের প্রতি আমার আগ্রহ বেড়ে যায়। তখন মানে আমি ছোট ভাই ওর ছদ্মনাম আমি বলতেছি মাসুম, মাসুম আসার পরে বললাম দেখ আমার মানে এগুলি দিয়ে, তখন বলতেছে যে ভাই এগুলি তো আমরা খান না। আমি আর বেটা খাই না, আজকে খামো, আমাদের সাথে খাইতেও। আচ্ছা খামো, ঠিক আছে। তো মানে সিগারেটের প্যাকেটের ভিতরে এগুলো বানাই দিল, বানাই দেওয়ার পরে আমি খাইলাম। খাওয়ার পরে তো আমাদের মানে আবল তাবল এই ইটার মানে ইটার ইয়ে আমরা যে কুড়া মারি আমরা পার্কে বসতাম। আমাদের এলাকাতে একটা পার্ক আছে, নাম হয়েছে মানে একটা বিনোদন পার্ক, ওই পার্কে বসতাম। পার্কে প্রায় সময় আমার প্রেমিক প্রেমিকা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাইতো, যাওয়ার সময় আমরা তো এলাকার মানে স্থানীয় ছিলাম, তখন আমরা সবসময় আড্ডা দিতাম। তারপরে দেখা গেছে একটা মানে ছেলে একটা মেয়ে দেখা, ওর বলতাম যে এই হাসান ডাক দিয়ে নিয়ে আয়।
আচ্ছা,
নিয়ে আসার পরে বলতাম ইয়া, ও জিজ্ঞেস করত কিরে তোরা কি ক্যাম করস, বলতেছে মানে ছেলেটার একদিকে নিয়ে যাইতো ডাক দা, আর দুজনে আমরা মেয়েটার একদিকে নিয়ে যাইতো। নিয়ে যাওয়ার পরে মেয়েরা জিজ্ঞেস করতো ও কি লাগে তোমার, তখন মেয়ে আমি আমতা আমতা বলতো যে আমার খারাপ তো ভাই লাগে, আসলে হয়তো এরা একজন একজনকে লাইক করে অল্প বয়সে যেরকম হয় আর কি, কিন্তু বলতেছে যে না ইয়া আমার খালাতো ভাই লাগে, ছেলে বলতেছে যে ভাই আমার গার্লফ্রেন্ড ভাই, এটা একটা কথার মার ফেসে ফেলায় মনে বোঝেন ছেলেকে ইয়া দিত মারধর করতো সর্থার বা দিত আমাদের মাঝে যারা আছে। তা আমি মনে বোঝেন এগুলিতে যাইতাম না, উড়াই দৌড়ে আনতো, দৌড়ে আনার পরে আমি এক ধরনের মানে বিচারকের, আমরা দুই তিনজন ছিলাম বিচারকের ভূমিকায় আমরা থাকতাম আর কি, মানে গান গাইতাম আমি বৈশা বৈশা। এই সময় আসার পরে বলতো যে মানে সর্তার বাদার পরে ভাই ইমনি মন এই কইতেছে যে আমার গার্লফ্রেন্ড, মেয়ে কইতেছে আমার খালাতো ভাই, তখন মনে বোঝেন মানে ভয় দেখাইতো। তো ভয়ে যারা মোটামুটি মানে ভীতু হয়ে যাইতো তাদের প্রতি আমার ইয়া ছিল কঠোর, প্রেম করবি বেটা প্রেমের মতন প্রেম করলি না কেন, আমি তো প্রেমের জন্য দেখ আমার কপাল ফাড়াই লাইছি, তুই এটা প্রেম করবি মেয়ে। অনেক সময় দেখা গেছে একটা ছেলে মানে আমার লাইফে এই এরকম হওয়ার পর একটা ছেলে আমাকে অফার দিছিল ডাকদানিয়া, মানে আমরা পাঁচ সাত জন এখানে দাঁড়ানো, আমরা এই গুলিটা করছি ছেলেকে আর মেয়েকে আনছি, আনার পরে ছেলেকে আমাকে বলছিল যে ভাই মেয়ে আপনার রাইখা দেন আমার ছেড়ে দেন, এমন মার মারছি ভাই আর মানে আর গুড়ালির মাঝে আপনার ছুরি দিয়ে অনেক গুলো আঘাত করছি আমরা।
আচ্ছা আচ্ছা,
কারণ আমার কথা হয়েছে যে আর মার মারতে মারতে মরে লাগাত মরে গেল খালি ফালাই দিবি,
কেন
মানে ওর গার্লফ্রেন্ড, ওর গার্লফ্রেন্ড ও নিয়ে আসছে, আমরা এলাকার লোকাল পোলাভান হিসেবে জিজ্ঞাসা করতে পারি যে কে আসছে তোমরা, যে তোমরা কি গার্লফ্রেন্ড, ও প্রেম করবে ওকে যখন কিছু জিজ্ঞাসার মুখে ও যখন বিত হয়ে গেছে এক পর্যায়ে বলতেছে মেয়ে রাইখা দিতাম ওরে ছেড়ে দিতাম, তো লোককে এমন প্রেম করে এরকম প্রেমিক তো বাইসা থাকার কোন অধিকার নেই আমার মতে, তখনকার যেই আমার যেই বিবেকবোধ কাজ করছে ওইটা আমি করছি, প্রচুর মারধর করতাম, এমনকি মেয়েদেরও মারধর করতাম, মেয়ের যদি বলতাম যে প্রেম করো না তোমরা, না ভাই প্রেম করি না, তাহলে কেন আসতো ঘুরতে আসছি মানে একটা অচেনা ছেলের সাথে কেন ঘুরতে আসতো, মানে কথার কোন পেছনে এদেরকে ফালাইতে পারলে মেয়েদেরকেও আমি মারছি, দুশিনটা মেয়েদেরকেও আমি গায়ে হাত তুলছি। এলাকার একটা ঘটনা আছে যে আপনার আমার এক ছোট ভাই একটা মানে মেয়েকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে দেখা গেছে যে ওর বাবা আইসা ওর মানে ছোট ভাইয়ের বাপ বিদেশ থাকে, ওর নাম নীরব, ওই ছোট ভাই একটা মেয়েকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে ওর বাবা আইসা ওর বাড়িতে বিচার দিল আমার ছেলে তো মনে করে, আসলে কি তো ফোন দিয়ে কোনো ইয়া করতো না মানে মিসবে কি খারাপ ব্যবহার করতো না মেয়েদের, মেয়ের সাথে বলতো যে কেমন আছো কি স্কুলে গেছিল না এসে, তো ইয়ার পরে আর আব্বা এরা কঠিন করে মারলো, মারার পরে আমার এলাকাতে আইসা মানে আমাকে বললো যে ভাই উনুন ব্যাপার ঠিক আছে, যে জসিমে তাই মনে মনে আমার বাড়িতে উনুন বিচার দিয়ে আমার অনেক মাইর খাওয়াইছে, বললাম যে ফোন দেশ দিয়ে কই খালি না কিছু কইছিলি সে না কিছু কইছে, তাহলে এক কর এই তোর পাঁচ ছয় জন কালকা রেডি থাকবি আর বিচার করুন।
ওকে,
পাঁচ ছয় দিন মানে সন্ধ্যা আটটার পরে এরা মানে আমাদের মফস্বল এলাকায় আপনার খবর শুই না বাড়িতে যায়, তো ওই সময়টাতে আমরা মানে ওকে আটকাই, আটকাই আপনার বয়স্ক লোক মানে ইয়ে করি আর কি, ওরে মানে ওর লঙ্গি দিয়ে ওরে বান্ধি নাকে মুখে বাইন্দা মানে এরকম ভাবে বান্ধি যে কারোসিন আর আমাদের মানে শীতের দিন ছিল আমাদের ওই যে চোখ গুড়া থাকে যে এগুলো ছিল আর কি, মাফলার দিয়ে আমরা শুধু চোখটা খোলা থাকবো আর মুখটা ঢাকনা
থাকবো
মানে ওরে মারধর করি, মাইয়া ডাঙ্গর এসে বিয়া দিবা না আর ছেলে তো তোমার মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করা নাই আর হুদুদি মার খাওয়াই লাগে মানে তুমি মার খাও, মার খাওয়ার পরে মানে মোবাইলটা নিয়ে নেওয়া হয় আর লোক ১৩০ টাকা আছে, ১৩০ টাকা নিয়ে নেওয়া হয়, ১৩০ টাকা নিয়ে আমরা মানে ১০টা সিগারেট খাইছিলাম আর ইয়ে করছিলাম আপনার বাকি ৩০ টাকা মানে এটা আমাদের মানে আমাদের পক্ষ থেকে এক ধরনের আন্তরিকতা, বাকি ৩০ টাকা একজনের দায়িত্ব দিয়ে দিয়েছিলাম যে এই টাকাটা কালকা ভিক্ষুকরে দিয়ে দিবি, তো পরের দিন মানে ওর মোবাইলটা রাইখা দেওয়ায় ওর মোবাইলটা রাইখা যে টাকাটা পাইছি এটা দিয়ে আমাদের কথা হয়েছে যে কালকা বিরিয়ানি করে খাবো, কালকা বিরিয়ানি করে খাবো, তাইলে ওর মোবাইলটা ৮৮ টাকা বিক্রি হয়েছে, এখন বিরিয়ানি করতে গেলে তো আমরা ফলাফান ১৫-২০ জন আরো টাকার প্রয়োজন আছে কি করবো, তাহলে দেখা গেছে যে ছাগলটা যদি অন্য কোনো ভাবে ম্যানেজ করে লওয়া যায় তাহলে আপনার দেখা গেছে এলাকার যে মানে ছাগল আছে এর মাঝে থেকে আমরা দেখা গেছে যে ছাগলটা ওই দিন আমরা টার্গেট করি ওই ছাগলটা যায় যারে নিয়ে খাইছি ওইবারের ছিল আমাদের সাথে জড়িত কিন্তু ও জানতো না যে ওর ছাগল। আরেকটা মানে নিয়ে আপনার আমরা আগে ইয়ে করে থিয়ে দিছি আমাদের যে এরিয়া আছে এরিয়াতে থিয়ে দিছি, রাত্রে জবাই এসে জবার পরে ছাগল দিয়ে বিরিয়ানি করলাম, ওই দিন আমাদের প্রায় ৩,০০০-৪,০০০ টাকা খরচ বিরিয়ানি করলাম খাইলাম, এরকম মানে কন্টিনিউ হইতো বিরিয়ানি করার খাওয়ার পরে ও একদিন জানতে পারলো যে আমার ছাগলই, ও একদিন না পরের দিনই ঘটনা জানতে পারলো যে আমার ছাগল তো মিনুন না হয়েছে, আমাকে বেটা তুইও তো খাইছ অনেক কি করার, আমরা বললো যে পরে মনে হয় এলাকাতে মোটামুটি এটা বাড়ি ঘরে জানাজানি হয়েছে, পরে একটা মানে মীমাংসার পথে যে ৫০০ টাকা করে পার পিস জরিমানা দিয়ে দাও, সাজা বলতে এরকম মানে দু এক জায়গায় সাজা পাইছি যেমন জরিমানা এর চেয়ে বড় কেমন মানে ইয়ে না, আর এলাকাতে দেখা গেছে আপনার একদিন ইয়ে করি যে আমরা আমাদের পাশে আছে ভৈরব, ওইখানে নেশাটা জমে প্রচুর, বাংলা এবং ওই বিদেশি যে মৎসদ গুলি এগুলি পাওয়া যায়। তো একদিন ভাবলাম যে ল সবাই ভৈরব যাবো, তখন বলতেছে যে ভাই টাকা তো মানে প্রয়োজন, 15-20 জন গেলে আমরা যদি একটা মাইক লিয়ে যাই তাহলে তো প্রচুর টাকার প্রয়োজন, কি করবি এখন মনে বলছেন। হঠাৎ করে আমার এবং আমার সাথে আরেকটা মানে আরেকটা বন্ধু বিদেশে আছে, মানে দুজনের প্ল্যান আসলো যে কিভাবে টাকাটা অ্যারেঞ্জ করা যায়। তো হাই রুটের সাথে বাড়ি, এখন চিন্তা করলাম যে গাড়ি আটকালে তো মোটামুটি টাকা 15-20 জন আসি, টাকাটা মোটামুটি ম্যানেজ হইবই, তখন আপনার গাড়ি আটকানোর ব্যবস্থা করুন। গাড়ি আটকাবো কিভাবে, আমরা 15-20 জন যদি গাড়ির সামনে যাই তো গাড়ি তো আমাদেরকে বাইকটা লুয়ে দেবো। এখন আপনার মানে ইয়ে করলাম যে আর কইলাম যে তোর কাছে টাকা আছে না, কত 10-20 টাকা আছে, তার কাটা কিনে নিয়ে আয়।
ওকে, মানে গাড়ি টায়ার বা পাংচার করার চিন্তা ভাবনা। ওকে,
তার কাটা কিনে নিয়ে আয়, তার কাটা কিনে নিয়ে আয়। পরে কইছি যে তোর বাইতে কাট লিয়ে, কাটের টুকরা লিয়ে একটা, আরেকজন হাত তোলার লেগে পাঠাইছি, মানে আমরা তিন চারজন এদেরকে অর্ডার দিতেছি, এরা করতেছে ঠিক আছে। পরে আমরা তার কাটা গুলো ওইভাবে মানে মারলাম, উপর দিয়ে মারলাম, নিচ দিয়ে চা দিল,
আচ্ছা
মাটির দিকে চলে গেল তার কাটা গুলো খাড়া খাড়া হইয়া। তো আপনার ওই মানে ইয়াটাই দেখা গেছে আপনার এই কাঠটা যখন আপনার আমরা এপিট করি, মানে ওই পিটে তো তার কাটা গুলো নিচের দিকে চলে যায়, যখন এপিট করি তখন তার কাটা গুলি উপরের দিকে খাড়া থাকে। তখন রাত্রে আপনার 12-1টার দিকে নিয়ে আনলাম, যখন রাস্তার মাঝে রাখি, রাখার পরে বিশেষ করে ট্রাক বাসে আমরা করতাম না, কারণ আমরা হাই রিক্সে যাইতাম না এক কথা, আর আমরা মানে পেশাদার এগুলি করতাম না, আমাদের যখন যেটা মনে হইতো তখন এটা করতাম। আমার করাটার কারণ হইছে এরা যেগুলো করতে এগুলি আমার নেটওয়ার্ক আগেই ছিল যখন আমি ভালো ছিলাম, মানে এই জিনিসটার পরে এই মানে মেইলির ঘটনাটার পরে মানে আমি এদের সাথে একটু মিশতে বেশি শুরু করি। তো মানে আমরা চিন্তা করলাম যে আমরা মানে নেশা করবো, নেশা মানে পানীয় জাতীয় কিছু খাবো, তো আরেকটা এলাকাতে ভৈরব থেকে। তো ওরে বললাম যে তুই টার্গাটা নিয়ে আয়, তুই ইয়ে নিয়ে আয়, মানে তো এটা আপনার এভাবে বললাম না যে উপর দিক থেকে এটা মারলাম হাতুড়ি দিয়ে, তো নিচ দিক থেকে এটা চাঁদা হলো, এটা উপরে রাখলাম জাস্ট ওই যে মানে রাস্তার উপরে। তখন আমরা টার্গেট করতাম যে ট্রাক আসতেছে কখন, আমাদের সাথে তেমন জোরালো কোনো অস্ত্র ছিল না, আমরা পোলামানি ছিলাম 8-10 জন কি 10-15 জন। তো মানে ট্রাকটা আসার সাথে সাথেই মানে যখন দেখলাম যে ট্রাকটা আসতেছে, তখন এটা রাস্তায় হাই রুট তো মানে রাখলাম, রাখার পরে এটার উপর দিয়ে যখন চাকাটা গেল তখনই চাকাটা পাঞ্চার, মানে ঠাস করে একটা আওয়াজ হইলো, একটু দূরে গিয়ে মানে ট্রাকটা থামাইলো। তো যখন মানে ট্রাকটা থামাইলো তখন গিয়ে আপনার এই হেল্পার মানে আমি এরকম এরা কিন্তু আগে টুকটাক করতো, এই দিনের করাটার কিন্তু আমি উৎসাহ দিতাম যে আজকে আমার তোরা মাল খাওয়াবি আর কিভাবে খাওয়াবি, টাকা তোরাই ম্যানেজ করবি, লো আজকা করি, মানে আর বলতো যে পুলিশের কিন্তু অনেক ইয়ে আছে এরুডে, কারণ জানে অলরেডি এরুডে এগুলো। তখন মানে যখন টাকা চাকাটা মানে পাঞ্চার হওয়ার সাথে সাথেই মানে হেল্পারে গিয়ে মারি দিয়ে শুরু করি, এই টেকনিক গুলো কিন্তু এদের আমার সাথে মানে জানা বেশি, জাস্ট আমি ছিলাম এবং আমার জন্যই আজকের আয়োজন। তো মানে মারধর শুরু করার পরে ধরেন হেল্পার সিরামারা লাগাই দিয়ে গেল, ড্রাইভারের কাছে যা ওই 3,000-3,500 টাকা আছে, মোবাইল সেট আছে দুইটা, বিল নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে সকাল লাগে আবার মনে বোঝান পরের দিন আমরা যাবো বেরোবে, মানে রাত্রে তো আমি কাজই করছি, সকালে গিয়ে আবার ট্রাকওয়ালারে জিজ্ঞেস করি সাসে কি হয়েছে, ভাই বাবা করে নানতে সকাল ইয়ে রাত্রে তো আমরা আনতে এদিন মারামারি করে সব ফোলাফান লেগে গেছে। আবার ধরেন আমি পুলিশ ফোন করলাম কি একজনকে দিয়ে করাইলাম, মনে মনে ঘটনা আমি আপনারা ইয়ে করতাম না। কিছুদিন পরে আমি একটা মেয়ের সাথে ফোনে কথা বলি, ফোনে কথা বলার পর মেয়েটা আস্তে আস্তে আমার প্রতি হয়তো দুর্বল হয়, দুর্বল হওয়ার পর এক পর্যায়ে মেয়েটার সাথে আমি দেখা করি, দেখা করার পরে মেয়েটা মানে আমার আমিও ওর সাথে ঘুরতে ভালো লাগতো আমার, কিন্তু এক পর্যায়ে আমি জানতে পারি যে ও বিবাহিত, আগে কিন্তু জানতাম না, ওর হাজবেন্ড বিদেশে থাকে, কিন্তু আমার দেখা মনে হইতো না যে বিবাহিত, মানে এক ধরনের
সম্পর্ক হয়ে যায়,
সম্পর্ক বলতে মানে ফ্রেন্ডশিপ, ওই ফ্রেন্ডশিপের মাধ্যমে আমরা ঘোরাঘুরি করি,
ঘোরাঘুরিও করে, ঘোরাঘুরি তখনও বলেনি সে বিবাহিত
না,
আচ্ছা
ঠিক আছে। তো এক পর্যায়ে ও মানে বলে, পরবর্তীতে ও আমি জানি যে ওর একটা মেয়েও আছে 13 বছর,
জানতে পারেন আপনি যে কোনো ভাবে,
যেভাবে জানতে পারি, জানার পরে মানে ওর সাথে ঘুরা, এরপর আমি যখন জানলাম এরপরে দেখলাম যে মেয়েটা আসলে সুন্দর, এরপর আমার খুব সহজভাবে মাইনে নিছে বন্ধু হিসেবে, আমরা সিনেমা পর্যন্ত দেখি,
আচ্ছা
ঠিক আছে। তো ঘোরাঘুরি করি,
সিনেমা দেখতে এর মধ্যে কোন ধরনের মানে থাকে না যে এক ধরনের খুব ক্লোজলি সম্পর্কে যাওয়া,
ক্লোজলি বলতে ও আমার মানে সাথে চাইতো, কিন্তু আমি আমার সব আবেগ অনুভূতি ভালোবাসা আমি একজনের জন্য মজুদ থাকছিলাম,
সেটা কি
সেটা যে আমার ভালোবাসার মানুষ
যে আপনার সাথে প্রতারিত করেছিল,
যে প্রতারিত করছে নাকি জানি না, যে আমি আমার বাবা মা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো যে এই হিসাব থেকে আর কি, যে পরবর্তীতে যে আমার জীবনে আসবে,
মানে আলটিমেটলি ভবিষ্যতে যার সাথে আপনার সম্পর্ক হবে তার জন্য আপনি সবকিছু জমা রেখেছেন। ওকে ফাইন, তারপর
তো মানে মেয়েটা হয়তো বোঝাইতে, মেয়েটা আমাকে একদিন বলছিল যে দেখো আমার তুমি কিন্তু আমার বন্ধুত্বের সুযোগটি আমার কাছে কোনো কিছু চাইবে না। তখন মানে আমি আরো বেশি ইয়ে হইতাম যে আমি চাবো না কিন্তু তুমি চাইবে একদিন, কারণ আমি আমার এই ধরনের মন মানসিকতা আছে।
আচ্ছা
ঠিক আছে। তো আসলে কিছুদিন চলার পরে ওর বিভিন্ন কাজে কর্মে আমি মানে ওর হেল্প করে দেওয়া গেছে। ওর এক মানে ননদ নিয়ে একটা গ্যাঞ্জাম হয় পাশের এলাকা, ওইখানে গিয়ে পোলাপান নিয়ে ওর ননদ দুই দিনের ভিতরে ডিভোর্স মানে কমপ্লিট করে ওর ভিতরে এক ধরনের অন্য ধরনের একটা ইয়ে কাজ করে আমার নিয়ে আর কি। ঠিক আছে, বন্ধু হিসাবে পাশে দেখি, সিনেমা দেখি, ওর সাথে ওর দিকে আমি ফিরে ওটাকাই না, আমার মতন আমি সিনেমা দেখি।
আচ্ছা
ঠিক আছে। তো এভাবে ইয়ে করতে করতে মানে একদিন ওর বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর ও আমার খাওয়া হয়, বাড়িতে মোটামুটি মানুষ জানে যে বিবাহিত একটা মেয়ের বা অবিবাহিত একটা ছেলে আসে বাড়িতে, ওর স্বামী আবার বিদেশে থাকে, মোটামুটি ওর বাড়িতে একটু মানে এটা নিয়ে কানাঘোষা হয়। এক পর্যায়ে মানে ও আমার একদিন অফার করে দেখো মানে আর এইসব কিছু না, এখন থেকে আর বন্ধু না, এখন আমরা দুজনে প্রেম করবো। আরে না কি কর, প্রেম আমার জীবনে নাই, প্রেম আমার জীবনে আসবো না কোনোদিন। ঠিক আছে, এক পর্যায়ে মনে হয় যেন ও আমার ব্ল্যাকমেল করার চেষ্টা করে, মানে ওর কথা হয়েছে যে কোনো পরিস্থিতিতে ওর ফান্দে আমার ফালানোর জন্য আর কি। পরে ওর এলাকায় যাই, ওর এলাকাতে গেছি মানে সিনেমা দেখতাম আমরা প্রায় এক সপ্তাহ 15 দিন পর সিনেমা দেখতাম। ওর এলাকাতে যাওয়ার পরে মানে পোলাফান ও পরিচিত হই মনে হয় আমার খুব সম্ভবত, ওর আমার বলতেছে যে আপনারা কি হন, বন্ধু হই, বন্ধু হই, তো ইয়া বন্ধু হন আপনার ও আরেক বেড়ার বউ জানেন, আমি জানি ও তো আমার স্বাবলম্ব ইচ্ছা করে আমার সাথে বন্ধু হিসাবে সিনেমা দেখতে এসে তর্কি বেড়া, ওদের সাথে মোটামুটি মনে হয় আমার এক ধরনের ফাইট হয়, মানে আমি তখন একা ছিলাম, আমার খুব মার দরকার। ঠিক আছে, তখন আমি লিঙ্ক খুঁজি যে ওদেরকে আমি কিভাবে কার মাধ্যমে ওদেরকে আমি পাবো, মানে ওদের যে কোনো একটারে আমার প্রয়োজন, একটার আটকাই তাহলে ওই সাড়ি আমি কম। ঠিক আছে, তখন মানে যে কোনো ভাবে ওদের একটার সাথে আমি অনেক লম্বা স্টোরি মানে আমি সম্পর্ক করি, মানে একটারে আমি আমার আয়ত্তে আনি সদরের ভিতরে, সদরের ভিতরে আনি না, পরে মনে হয় ঠিক মতন বাঁধ দিই, বাঁধ দিই এমন ভাবে যে ওর শুধু ন্যাঙ্গরটা থাকে। ও কিন্তু আমার মারছিল মানে আমার চরথর বাদ দিয়েছিল, ধরেন যা আমার দিকে ফিরে তাকাই তারপর না হ্যাঁ আমার চর মারছে মেলে পাইছে, মানে হ্যাঁ আমার চরথর বাদ দিছে যায় মানে আমার গায়ে লাগছে জিনিসটা। তো ওরে আমি টার্গেট করি এবং ওরেই আমি সদরের ভিতরে আই না, এমন একটা জায়গায় আটকায় আমরা ছিলাম 7 জন মনে জানার ম্যাঙ্গরটা রাইখা পুরোপুরি মনে জানার একবার উলঙ্গ করে আটকায় আটকায় বলি যে এদেরকে খবর দি, কয় ভাই টাকা দিয়ে ছেড়ে দেন, কয়টা দিবি লগের ইচ্ছা না কয় 20,000, আর বেটা 20,000 টাকা কিচ্ছু দেন, আচ্ছা আনা 20,000 টাকা আনা দিয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে ইত্যাদি কইতেছে আমার মানে দেই বাইরে বোঝাইতে রইনি বাইরের লোক অন্যায় করছো। ঠিক আছে, টেহা অলরেডি 20,000 আনা হয়েছে। এরপরে কথা হয়েছে পরে আমি হারে কইছি টাকা আনার পরে যাই হারে বেশি মারিস না, যা মারনের কাম তো আমি মারছি, আমার ও মারছে, মারার পরে পোলাফান আনতে 4-5টাই আমার সাথে সাথে মানে যে এরিয়াটা বলছে এরিয়াটার ভিতরে আসার পরেই মানে ওদেরকে এক ধরনের হামলা, আমরা বলতে ফুস বাড়ি ফবিস্টিক ছিল বাড়ি ফুস মানে যে রকমের দিতে, তবে অস্ত্র ছিল না আমাদের সাথে, ওদের সাথে অস্ত্র ছিল না, এক ধরনের বোকাটে পোলাফানরা মানে যে ধরনের অস্ত্র শস্ত্র ব্যবহার করে আর কি, এখন মারামারি হয় এক পর্যায়ে। এরপরে ওর সাথে আমার সম্পর্ক থাকে, সম্পর্ক বলতে ওরা আমি বারবার জিজ্ঞেস করছি যে এই ঘটনাগুলি তুমি করছো, কয় না, তবে ওরা মানে ফলো করছে, ফলো করে আমার এলাকার পোলাফান খুব খারাপ, তো তোমার এলাকার পোলাফান কি খারাপ, আমি ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় তুমি যদি আমার কথা থাকো তাহলে কেউ আমার আটকে রাখার তুমি জানতে আমার সুইটার ক্ষমতা আছে। ঠিক আছে, তো এভাবে মানে
টাকা নিলেন আপনারা?
হ্যাঁ টাকা নিলাম, টাকা নিয়ে বাকজাক করলাম, বাকজাক বলতে আমরা মানে উড়াই লাইছি সাথে সাথে, জুয়া খেলতাম, জুয়া খেলতাম মানে জুয়ার নেয়ার সাথে একটা সময় ওর সাথে আমি কন্টিনিউ কথা বলতাম এবং এর পাশাপাশি কিন্তু এই মানে আমি আমার কাজকর্ম চালায় যেতেছি, কাজকর্মের ফাঁক ফাঁক দিয়ে আমি এগুলোর সাথে জড়িত, কাজকর্ম চালায় যাওয়া, ভোকেশনালে লেখাপড়া করা, মানে মোটামুটি সবকিছু আমার লাইন থেকেই বিচ্ছিন্ন হয়ে আমি মাঝে মাঝে এগুলিতে আমি জড়িত হই। তো এই সময়টাতে ওই মেয়ের সাথে সম্পর্ক থাকাকালীন ও আমাকে মানে প্রতিনিয়তই ফোনে হুমকি দামকি দিত যে এমন এমন আমার আমার স্বামী হয়তো আমার ছাইড়া দিতে পারে, ছাইড়া দিলে তোমার আমার গ্রহণ করবো, ছাইড়া দিবো কেন, তোমার স্বামী যে কোনো মানে তোমার স্বামী তোমার ছাইড়া দিলে আমি এটা ম্যানেজ করবো কিভাবে করতে।
আচ্ছা আপনি বলতেন?
হ্যাঁ আমি ম্যানেজ করবো, মনে হয় হ্যাঁ তোমার ছাইড়া দিয়ে আর বিয়ে করতাম তো না, আজীবন হ্যাঁ মনে হয় এভাবে আট গুলি থাকতো। তো এর আমি এভাবে বুঝাইতাম, বোঝানোর পর মানে যত আমি বুঝাইতাম তত আমার প্রতি দুর্বল হইত, কোনো না কোনো ক্যাপাসিটি তো আমার কাছে নেওয়ার চেষ্টা করতো, আস্তে আস্তে আমি দূরে থাকার চেষ্টা করি। এক পর্যায়ে আমাকে বলতেছে, তখন আমার আমার চিন্তা ছিল যে আমি আমার বাড়িটা বাউন্ডারি দিব, আমার একটা মোটর সাইকেল দরকার এই মুহূর্তে, এগুলো আমি করবো, এগুলো তো মানে করার জন্য আমি অলরেডি কাজ করতেছি, তখন আমার 12,000 টাকা স্যালারিতে কাজ করি। তো এর পাশাপাশি আমার কিছু আউটে কিছু ইনকামও আছে। তো মোটামুটি মানে ও আমার বলতেছে যে 270,000 টাকা আমার কাছে ক্যাশ আছে, ওইগুলি নিয়া তুমি আমার এনে ফেলায় যাও না। যেমন হ্যাঁ ঠিক আছে, তোমার একটা মেয়ে আছে, তোমার মানে ভবিষ্যৎ আছে, আমি তো এগুলিতে যাবো না। এক পর্যায়ে জোয়ার নেশাটাই আসি, মানে আস্তে আস্তে আমি জোয়ার প্রতি বিভোর হয়ে যাই। আমার হাতে কিছু ক্যাশ টাকা ছিল প্রায় 1,00,000 টাকা, যেটা দিয়ে মোটর সাইকেল কিনেছেন করছিল।
কিভাবে গেলেন
এই টাকাটা? মানে আমাদের এই নেটওয়ার্ক থেকে আমরা বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের সাথে আমরা অ্যাড হই অনেক সময়, অনেক প্রোগ্রাম করি।
এই টাকাটা তো আপনি গেদার করেছেন, কিন্তু জুয়ার দিকে আপনি গেলেন কিভাবে?
হ্যাঁ জুয়ার দিকে
খোঁজ পেলেন কিভাবে?
জুয়ার দিকে মানে যে জুয়া তো ছোট থেকে যে এক ধরনের ক্রিকেট খেলতাম, লুডো খেলতাম, ক্যারাম খেলতাম, এর পাশাপাশি দেখতাম আপনার ওইখানে তাস খেলা হইতেছে।
ওকে
হ্যাঁ তাস খেলা হইতেছে, তো তাস খেলাটার দিকে গেলাম, গিয়ে দেখলাম খেলাটা অতিরিক্ত সহজ। সহজ বলতে আমরা এই তাসটা এদিকে একটা দেয়, এদিকে একটা দেয়, তাসে তো 13টা নম্বর থাকে, 1, 2, 3 মানে 1 উইসের টেক্কা। তো এইভাবে দেওয়ার পরে মানে আপনি বললেন যে আমি টেক্কা ধরলাম 2,000 টাকা মানে একটা তাস এভাবে দিব, কারণ তাস তো নিচের দিকে করা, কোনটা কোন দিকে যায় আপনি তো বলতে পারবেন। টেক্কাটা যদি সামনে যায় তাহলে আপনি 2,000 টাকা পাই লাইতেছেন, আপনি বললেন টার্গেট করলেন যে আমি টেক্কা সামনে। হ্যাঁ তো এইভাবে মানে খেলাটা খুবই সহজ। তো এক পর্যায়ে মনে বলছেন এলাকার কি হিসাবে যাইতাম, মানে এলাকার এমন শ্রেণীর প্লাবন হিসেবে যাইতাম যে জোয়ার মাঠে গেলে আমরা টাকা দিয়ে দিত 400, 1,000, 2,000 টাকা আমরা দিয়ে দিত আর দশজন প্লাব। একসময় দেখতে দেখতে মানে আমার মোটর সাইকেল কেনার অল্প কিছু টাকার শর্ট, আর মেয়েও ওই দিক থেকে মানে এক ধরনের, ও আমার বাড়িতে পর্যন্ত আইসা করে, আইসা মানে আমার বাড়ি থেকে নিজের হাতে নাকি ভাত নিয়ে খাওয়া যায়, এটা আমার সরু বোন বলছে।
ওকে
ঠিক আছে, তো আব্বা মা মানে তখন আমি বিয়ে শাদি করার জন্য মানসিক ভাবে কোনো প্রস্তুত না, মা বলতেছে যে ফুলান্ত নষ্ট হয়ে যাইতেছে, আসলে কিন্তু নষ্ট কোনো কিছুই না। ঠিক আছে মেয়েদের প্রতি আমার কোন দুর্বলতা ছিল না। এক পর্যায়ে মানে ওই জুয়াটার দিকে আমি যাই, নেশা হয়ে যাই। তো জুয়াটা আমি নিয়মিত খেলি, নিয়মিত মানে এই দেখতে দেখতে একদিন মানে 500 টাকায় তার আমার তখন চাহিদা মিটতেছে না, তখন আমি খেলি, কন্টিনিউ খেলি। খেলার এক পর্যায়ে আপনার মানে দেখা গেছে কোনদিন আপনার 500, 1,000 টাকা, 2,000 টাকা লস, কোনদিন লাভ, এভাবে মানে লসের পাল্লাটাই আমার বেশি হইত। এর চেয়ে অনেক ভালো ছিল যখন গিয়ে আমি ওদের সাথে শুধু দেখা করতাম, ওরা আমার 500, 2,000, 1,000 টাকা আমরা কোলাবন্ধে দিয়ে দিত, কিন্তু যখন আমি খেলাতে নামি তখন দেখলাম যে আমার লসের পাল্লাটাই বেশি। তো আস্তে আস্তে বাড়িতে আম্মা জানে, তো আম্মা জানার পরে আমি যত অপরাধী করছি আমার বাড়িতে কিন্তু আমার অপরাধের একটা টাকাও কাউরে আমি দিই না, কারণ আমি কাজের পাশাপাশি করতাম, কাজের টাকাটা ওদেরকে দিয়ে দিতাম আর আমি নিজে চলতাম ওইখান থেকে।
আচ্ছা
ঠিক আছে, তো বাড়িতে জানে আমার আম্মা জানতো যে আমি এক জায়গা থেকে 75,000 টাকা পাইতেছি, এর দিয়ে আমি মোটর সাইকেল কিনবো বলছিলাম, আম্মা না করছিল যে একমার এক পুত্র মোটর সাইকেল কিনিস না। তো ওই টাকাটা যখন হাতে নাই তখন বললো, এরা বুঝতে পারলো, বুঝার নেওয়ার পরে মোটামুটি মনে হলেন এই আমার বাড়ি থেকেও এক ধরনের মানসিক চাপে রাখলো যে এরা ভাবতেছে যে জুয়ার পাশাপাশি মেয়ের তোলা আমি সব টাকা উড়াই লাইতেছি। ঠিক আছে মেয়ের তোলা উড়াই লাইতেছি, এরপরে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলাম, আমার একটা অসুখ হইলো আপনার কালা জ্বর।
প্রিয় শ্রোতা বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমাদের সঙ্গে রয়েছে আজকে মধু, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। মধুর জীবনের অপ্রিয় সত্যের একটা শুরু থেকে শেষ পর্যন্ত বা এই পর্যন্ত আমরা যদি বলি দেখি তাহলে বলবো যে একটা স্লো পয়জনিং, এবং এই স্লো পয়জনিং সেই অর্থে যদি বলি যে ভয়াবহ দুর্ধর্ষ রকমের অপরাধী সেরকম নয়, কিন্তু তার জীবনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। একটা মনুষ্য জীবন সেটা যেভাবেই হোক না কেন, অর্থনৈতিক দারিদ্রতার মধ্যেই হোক কিংবা চারপাশের সামাজিকতার মধ্যেই হোক, পারিপার্শ্বিক পরিবেশের মধ্যেই হোক, ও কিন্তু বখাটে, উশৃঙ্খল, এবং আপনি যেটা বলেন যে এক ধরনের আমরা যদি বলি 420 যে শব্দটা ব্যবহার করি, সেই রকম একটা মানুষ হয়ে ধীরে ধীরে উঠেছে, এবং সেটার কোনো ভবিষ্যৎ নেই। এবং এই ভবিষ্যৎহীন মানুষটা ধীরে ধীরে শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়িয়েছে, এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আমরা ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রুইং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আর আজকের অতিথিকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ।
FM 89.2।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব
সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে আমার সঙ্গে রয়েছে অতিথি হয়ে মধু। তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করছে সে, তার কাছেই ফিরতে চাই। আর প্রিয় শ্রোতা, আপনি যদি আপনার জীবনের ভুলগুলো অপরাধগুলো লাখো মানুষের কাছে স্বীকার করতে চান, সেজন্য আপনি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে ফোনের নির্দেশনাগুলো অনুসরণ করে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ওকে, হ্যাঁ, তারপর কি হলো?
তারপর এই মেয়েটার সাথে মানে আমার এই এই ঘটনার পরে আমি অসুস্থ হয়ে যাই ধীরে ধীরে। আমার অসুখ হয়, মানে কালা জ্বর হয়, আমার কালা জ্বর জন্ডিস। তো দীর্ঘদিন আমি বিছানায় পড়ে থাকি। এর ভিতরে আমি ওর সাথে বেশি ফোন দিতাম না, বেশি কথা বলতাম না। এক পর্যায়ে এক সপ্তাহ 15 দিনের ভিতর দুই একবার হয়তো কথা হইতো। এক পর্যায়ে শুনতে পারি যে ওর হাজবেন্ড বিদেশ থেকে আসছে। ও মানে এতটাই বিভোর ছিল আমার পাওয়ার, মানে আমার আসার, ও 2,70,000 টাকা ক্যাশ নিয়ে ও আমার পিছনে দৌড়াইছে একসময়। তো হাজবেন্ড আসার পরে ও মানে তখন ওই আমার আর মনে করে না,
ডাইভার্ট হয়ে গেল।
হ্যাঁ, এখনো আমার নাম্বার আছে, কিন্তু মানে ওই নাম্বারটা বন্ধ। আমি মাঝে মাঝে যোগাযোগ জাস্ট জানার জন্য কিরকম আছে কি। তো এইভাবে আমি অসুস্থতার বিছানায় প্রায় 2 মাস ছিলাম। তো মানে এই যে বন্ধু বান্ধব নিয়ে এতটাই মানে আমি জীবনে উড়াইলাম, এত কিছুই যে করলাম, কিন্তু যখন আমি বিছানায় তখন মোটামুটি আমার এলাকাতে আমার পরিচিতিটা ব্যাপক ছিল। জীবনের বিভিন্ন সংগঠন, সামাজিক রাজনৈতিক সংগঠনের লোকদের চেনা পরিচিত ছিলাম আমি। তো কেউ কিন্তু আমার দিকে আগে আসে নাই। একটা পর্যায়ে মানে পারিবারিক ভাবেও মানে আমি এক ধরনের আপনার কি বলে যে মানসিক ভাবে আমি অনেক যাতনার মাঝে ছিলাম। তো এক পর্যায়ে জীবনের ওই যে শেষ যে ভুলটা করি, এটা হচ্ছে আপনার আমার আব্বার খুব মানে কষ্টের একটা ইয়ে ছিল, বড় যে আমরা রাম ছাগল বলি, এটা আমার আব্বা কষ্ট করে পালতো। তো আমি তো আপনার টাকা উড়াই অভ্যাস, টাকা দুই হাতে কামাইছি, জীবনে উড়াইছি। তো একটা পর্যায়ে ঘরে যখন আপনার পড়ে থাকি, তো আব্বা মানে উনাফেনা করতো যে হ্যাঁ এইভাবে বাজেনালে গুইরা, আর পরে হ্যাঁ এখন অসুখটা মাথাইছে, এখন বুঝ মানে এত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কে আছে। এইভাবে আব্বা ছোট বন্ধু বলতেছে যে ইয়ে করছে, আমি শাখাই আসি, তুই খেয়াল রাখবি। এই কথাটা শোনার সাথে সাথে আমি ঘুম থেকে উঠলাম, উঠা মানে দাঁত ব্রাশ করতে করতেই মানে আপনার ছাগলটা নিয়ে রওনা দিলাম, এবং ছাগলটা তৎকালীন আপনার মার্কেটে 10,000-15,000 টাকার দাম ছিল। তখন আমার হাতের খুব টাকা কম ছিল, আমি 100 টাকা নিয়ে আমি ছাগলটা বাজারে নিয়ে যাই। তখন যে বাজারে নিয়ে যাই, ওই দিনে বাজারে বাজার ছিল, এবং তখনও আমি এক ধরনের মানে সারা জীবন মানুষকে যেভাবে ঠকাইছি এরকম আমি নিজেই মানে ঠকে যাই আর কি। দেখা গেছে ছাগলটার দাম 10,000, এখন আমার হাতে 1 টাকাও নেই, আমি আবার ব্যাক করতে পারতেছি না ছাগলটা নিয়ে বাড়িতে, কারণ তো বাড়ি থেকে একবারে মানে বের হয়ে আসার উদ্দেশ্যে রওনা দিছি।
বাড়ি থেকে কি চুরি করে নিয়ে আসছেন?
হ্যাঁ, আমার আব্বার ছাগলই লাস্ট অপরাধ যেটা আমার জীবনে। ওই চুরিটা মানে করার পরে আমি যখন বাজারে আসি, আসার পরে মানে এরা বলতেছে 5,000 টাকা দিন তোমায়, কি কইন ভাই এটা 10,000-15,000 টাকার ছাগল, 15,000 টি মানে 12,000-13,000 টাকা তো চোখ মিলিয়ে দিব না ভাই, 5,000 টাকা দিব, দিলে দিয়ে যাও, নাইলে না। তো 5,000 টাকা নিয়ে মানে আমি তখন টাউনে আইসা করি, আইসা পাড়া নেই মানে নিজে বাড়ার থাকি। আর আমার যে আগের কাজকর্মগুলি আছে, 3 মাস পরে আমি আবার নতুন করে শুরু করি, মানে আবার নতুন করে জয়েন করি। মোটামুটি অপরাধ এখানেই শেষ। এরপর আমার জীবনে মানে অপরাধের সাথে আর জড়িত হয় না, কিন্তু আমি পরিবর্তন কিভাবে আনলাম আমার জীবনে এটা বলতে চাই। যে আপনাদের হ্যালো 8920 অনুষ্ঠানটা আমি নিয়মিত শুনতাম। তো যখন আমি এ ধরনের দ্বিধাধীন মানে দ্বন্দ্বের মাঝে আমি যখন ছিলাম, মানে তখনও আমি কিন্তু হ্যালো 8920 তে আসার জন্য মানে আমি চেষ্টা করছিলাম আর কি। ঠিক আছে, তো এক পর্যায়ে যখন আপনার JSB অনুষ্ঠান আপনাদের শুরু হয়,
JBSB, যা বলিবে সত্য বলিব,
JBSB অনুষ্ঠান যখন শুরু হয়, তখন আরিয়ান মানে আরো কয়েকজনের গল্প আমি হয়তো শুনছি, যে নাম জানি না আমি। তখন আমি বুঝতে চেষ্টা করি যে আসলে তো আমি জীবনে ভালো খারাপ অনেক কাজই করছি। তো ভালো কাজ থেকে তো আমি জীবনে অনেক উৎসাহ উদ্দীপনা পাইছি এবং সুন্দর কিছু পথের সন্ধান পাইছি। আর খারাপ কাজগুলি যারা করতেছে, তারা তো মানে এই যে এই অনুষ্ঠানে আসে, আসা তো এদের জীবনের লাস্ট পরিণতি কেউ হয়। যেমন আমার জীবনে আমি প্রায় 3 মাস অসুস্থে ভুগছি, তখন কত বন্ধু বান্ধব ছিল, কত বড় বড় নেতা কর্মীদের সাথে আমি চলছি, কেউ তো আমার আমার সহযোগিতা সাহায্য করেনি। এভাবে আস্তে আস্তে আমি আপনাদের মানে এই অনুষ্ঠানটা শোনার পরে আমি চিন্তা করলাম, তখনও আমি নরসিংদি থাইকেও আমি টার্গেট করতাম যে আমি জুয়াতে যাবো এবং যে 1 লক্ষ টাকা আমি দিছি এটা আমি উড়ানোর চেষ্টা করি। কিন্তু আমি যখন বুঝতে মানে নিজেই নিজে বোঝার চেষ্টা করি যে জুয়া কারা খেলে, আমি যারা দর্শক শুনতেছেন যারা জুয়া খেলেন তাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই যে আমি তো জুয়া খেলছি, টানা 3 থেকে 4 মাস হয়তো আমি খেলাটা খেলছি এবং কন্টিনিউ খেলছি, যে জুয়া দেখবেন যারা আয়োজক তা মানে যারা আয়োজন করে তারা তাদের লাভটা বেশি, আমি আপনি খেলি আমাদের লসটাই বেশি, কারণ আমি একদিন লস হইব আরেকদিন লাভ হইব। আর যাদের মানে যারা খেলায় তারা কিন্তু তাদের কিন্তু কোনো লস নেই, তারা কিন্তু আপনার আমার পকেট থেকে টাকাটা উড়াই নিয়ে যাইতেছে। এটা যখন আমি বুঝতে শিখি তাইলে মানে আমি এই সাইড থেকে ব্যাক করি। আর আমার খুব কাশি হয়েছিল, কাশি হওয়ার পরে দেখা গেছে আমি অন্য যে নেশাগুলো করতাম ক্ষণস্থায়ী নেশাই মানে 15 দিন 1 মাস হয়তো আমি মদ গাঁজা, একদিন আমি ওই যে আপনার এই ইয়াবাও খাইছিলাম, যেটা খাওয়ার পরে আমার এক ধরনের অনুভূতি ছিল যে আমার ঘুম হয়নি। আস্তে আস্তে মানে আমি নেশার জগৎ থেকে সরে যাই, নেশার করি না। তারপরে এলাকাতে যে বন্ধু বান্ধব ছিল, প্রত্যেকটা এলাকাতে বন্ধু বান্ধব ছিল, তাদের থেকে মানে আমি নিজেই নিজেকে সরিয়ে আনার চেষ্টা করি। এখন নরসিংদীতে আছি দীর্ঘ 2.5 বছর যাবৎ। তো এই 2.5 বছর না হবে, 2 বছরের আপ হবে আর কি, 2 বছরের উপরে যাবৎ আমি নরসিংদীতে আছি। তো এর ভিতরে আমি বাড়িতে যাই, আমি আমার আগের কাজ করতেছি, পাশাপাশি আমি আমার স্বপ্ন পূরণের জন্য যে কাজগুলো দরকার এগুলোর দিকে আমি অগ্রসর হচ্ছি। খুব কষ্ট এবং মানে কষ্টের সাথে জীবনযাপন করছি, বাট আমি আগের চেয়ে এখন অনেক সুখী।
ওকে, সো দিস ইজ ইউর স্টোরি, রাইট? ফাইন, কয় বছর যাবৎ আপনি কাজের সঙ্গে কাজ থেকে দূরে আছেন? আপনার সেই বন্ধু বান্ধবরা কি এখনো আছে?
বন্ধু বান্ধবদের মাঝে আমাদের এলাকাটা অবশ্যই মানে অপরাধ প্রবণ এলাকা নরসিংদী, মানে এটা সারা বাংলাদেশি খুনের দিক দিয়ে এখন 1 নম্বর, এটা আপনারা জানেন। তো বন্ধু বান্ধব অনেকেই হয়তো এই লাইনে আছে, অনেকেই হয়তো বিদেশে চলে গেছে, অধিকাংশ মানুষই বিদেশে চলে গেছে। আর অনেকে যারা আছে তারা তো তাদের মতনই, তবে আমি তাদের সাথে এখন আর যোগাযোগ রাখার চেষ্টা করি না, কারণ আমি এখন নতুন একটা পথ, নতুন একটা সমাজ, নতুন একটা স্বপ্ন নিয়ে বাঁচার চেষ্টা করি।
আপনি কি করেন এখন?
বর্তমানে বলতে গেলে আমি স্থানীয় একটা মিডিয়ার সাথে সম্পৃক্ত, স্থানীয় মানে লোকাল এলাকা থেকে বের হয়, আর লেখালেখি তো করি পাশাপাশি, এটা দিয়ে আমার চলে না। আমার প্রতি মান্থলি আমার আব্বা অসুস্থ, আমার ছোট বোনটা আমি অ্যাডভোকেট পড়াইতেছি।
আপনি কি করেন, অর্থ রোজগার করেন?
অর্থ রোজগার মানে ওইখান থেকে আমার সপ্তাহে 3-4 দিন আমরা স্টেজ প্রোগ্রাম করি, বিভিন্ন প্রোগ্রাম করি, প্রোগ্রাম করলে আমরা কিছু আউট ইনকাম হয়, আর সামান্য একটা সম্মানী ওইখান থেকে আমাকে দেয়, যেখান থেকে আমার 8-10 হাজার টাকা মান্থলি মানে আমি ওইটা থেকে বের করতে পারি। আবার পাশাপাশি আমার আমি বাংলা বাজার থেকে কিছু বই সংগ্রহ করি এবং ওই বইগুলো ডিস্ট্রিক্টে এখন মোটামুটি আমার ফেসটা অনেক জায়গায় পরিচিত, যেহেতু কোন স্টেজ প্রোগ্রাম কি অনেক জায়গাতে মানে আমি যাই, ক্যামেরার সাথে থাকি, একটা মিডিয়ার সাথে থাকি, অন্য ডিস্ট্রিক্টে ধরেন গাজীপুরে দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি ওই বইগুলো বিক্রি করি। যে টার্গেট যে আমি এই বইগুলো বিক্রি করে, যেহেতু আমি লেখালেখি করি, আমার একটা বই আমি বের করব এবং আমার যেই ফ্যামিলি আছে তাদেরকে আমি এখন সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের মধুর জীবনের অপ্রিয় সত্য। এবার যে আমাদের এক্সপার্ট প্যানেল থেকে যিনি ছিলেন তার সাথে একটু যোগাযোগ করতে চাই। আজকে একটা সাইলেন্ট পয়জনিং স্টোরি আমরা বলতে পারি, এবং খুব বেশি চড়াই উতরাই নেই শান্ত নদীর ঢেউয়ের মতো, কিন্তু একটা ছেলে নষ্ট হয়ে যাওয়ার জন্য, তার লেখাপড়া সবকিছু মিলিয়ে একটা বিপথে যাওয়ার জন্য, এর দ্বারা অনেক ভয়াবহ রকমের দুর্ধর্ষ রকমের খারাপ কাজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, তারপরও পুরো জীবনটাই কেমন যেন একটু এলোমেলো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এবং সেই জায়গাটি থেকে আমাদের এক্সপার্ট প্যানেলের বিশেষজ্ঞ ডক্টর তাজুল ইসলাম যিনি আছেন আমাদের সঙ্গে ফোনে, তার কি বলার আছে আমরা এই মুহূর্তে শুনব। তো ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, কি বলার আছে আপনার?
হ্যাঁ, আমি মধু কাহিনী শুনলাম। আমরা গতানুগতিক ভাবে এই অনুষ্ঠানে যে ধরনের অপরাধীদের চরিত্র দেখি বা প্রকৃতি দেখি তার সময় একটু ভিন্ন রকমের, কারণ আমরা আমি আগেও অনেকবার বলার চেষ্টা করেছি যে অপরাধ অনেকটা জেনেটিক্যালি বা জিনের ভিতরে থাকে, যারা বাপ মা বা বংশগতির দ্বারা থেকে, এটা কথাই আছে ক্রাইম রান ইন ফ্যামিলি, বাবা অপরাধী হলে ছেলে অপরাধী হতে পারে, এরকম ভাবে চলে। কিন্তু মধুর ক্ষেত্রে কিন্তু একটা ব্যতিক্রম, আমরা কিন্তু অপরাধের আরো কিন্তু সমাজতাত্ত্বিক কারণ আছে, সেটা হচ্ছে সামাজিক অবস্থা এবং আশেপাশে পরিবেশ। যেমন মধু কিন্তু মোটামুটি তার বাবার ব্যবসায়ী ছিল, মোটামুটি আর্থিক সচ্ছলতাই ছিল, কিন্তু তার বাবা দুর্ভাগ্য বসত বাবা তার হওয়ার পরে তাদের সে আর্থিক দৈন্যতা দেখা গেল। এখন আমরা জানি অপরাধের ক্ষেত্রে কিন্তু দারিদ্রতা একটা বড় ধরনের কারণ। মানুষ সব মানুষই চায় সবভাবে সুন্দরভাবে একটা উন্নত জীবনযাপন করতে, কিন্তু দারিদ্রতা মানুষ এমনভাবে তিষ্ঠে ফেলে যে তার দৈনন্দিন যে মৌলিক চাহিদা সেগুলো পূরণ করতেও তাকে হিমশিম খেতে হয়। যেমন সে স্কুলের যে টাকা জোগাড় করবে তা বা ব্যক্তিগত জীবনে যে সামান্য সাদ আহালাত পূরণ করবে সেগুলি করতে পারত না, যার ফলে সে কি করত, সে বাড়ি ধরত, বাড়ি টাকা পাইত এবং সেই টাকা দিয়ে সে তার আর্থিক সংকুলন যেগুলো হতো করত। তার মানে প্রথম থেকেই তার ভিতরে টাকা পয়সা উপার্জনের যে পথ সেই পথটা সে ধরেছে স্বাভাবিক যে আমাদের জীবন বা সমাজের যে পথগুলি সেই পথগুলি নয়, একটু ভিন্ন ধরনের। যে ছোটকাল থেকে তাকে বাজি ধরে টাকা উঠে নিতে হচ্ছে, এটা কিন্তু আমাদের সামাজিক পরিবেশের কারণে বা আর্থিক দৈন্যতার কারণে। যেহেতু সে প্রথম থেকেই দারিদ্রতা কাটানোর জন্য ভিন্ন পথে টাকা উপার্জনের পথ ধরেছে এবং সেটা একটু বেশি বেশি কম দূরই, সেজন্যই যখন সে আরো একটু বড় হলো এবং তার সঙ্গী সাথীরা যেহেতু যারা ছিল তারা যেহেতু সংশ্লিষ্ট ছিল, তখন স্বাভাবিকভাবে তার ওই আগের দিন সমাজ বিচ্যুত যে পন্থা তার উপর জন্য সেই পন্থা গুলির কাছাকাছি যে পন্থা যেমন জুয়া খেলা বা অন্যান্য পন্থা সেইভাবেও সে টাকা উঠানোর উপার্জনের চেষ্টা করছে। এবং সঙ্গদোষে যেটা হয় আমি আরেকবার বলি, সেই সব ধরনের মাদকাসক্তি থেকে শুরু করে সব ধরনের অপরাধ বা খারাপ কাজ কিন্তু সঙ্গদোষে বেশি হয়। মানুষ কিন্তু জন্ম থেকে পাপী বা ক্রিমিনাল হয় না, কিন্তু যদিও জন্ম থেকে কিছু জেনেটিক বা জিনগত কিছু প্রবণতা থাকে, কিন্তু পরিবেশ যদি ভালো হয় সঙ্গ যদি ভালো থাকে তাহলে কিন্তু তারা সেই পথে যায় না। আমরা তাদেরকে ওই খারাপ পথ থেকে না এড়িয়ে রাখতে পারি যদি ভালো পরিবেশ সামাজিক বিন্যাসটা যদি ভালো থাকে, কিন্তু ওই বা খারাপ সঙ্গে থাকলে জিনগত যদি বালাবৃত্তি থাকে তাহলে তো তারা অপরাধী হবেই। আর যদি জিনগত বালাবৃত্তি নাও থাকে, অর্থাৎ যদি তারা ভালো মানুষ হওয়ার বংশ থেকে এসেও থাকে, তাহলেও কিন্তু ওই সঙ্গদোষে তারা কিন্তু আস্তে আস্তে তার সঙ্গীরা যা করে তাদের অনুসরণ করতে করতে গিয়ে তারাও চিন্তায় চুরিটাকে লিপ্ত হয়ে পড়ে, যেটা এখানে হয়েছিল। এবং ওই একই ঘটনা যে সে জুয়া টুয়া খেলে যে টাকা পয়সা পাইত সেটা দিয়ে জুয়া খেলতো এবং আরো কিছু ধনী হওয়ার চেষ্টা করতো, কিন্তু জুয়া এবং নেশা বলেন আর ডাকাতি বলেন চুরি বলেন সবগুলি হচ্ছে এমন একটা ব্ল্যাক হোল যেখানে একবার যারা যায় তারা সেখান থেকে নিজেদেরকে ফিরিয়ে আনতে পারে না, সেটা তাদেরকে ধ্বংসের এবং অবনতির শেষ পর্যায়ে নিয়ে চলে যায়। এখন সর্বশেষে যে জিনিসটা হচ্ছে যে এখন যেটা হচ্ছে যে সে হয়তো মা বাবাকে কষ্ট দিয়েছে অথবা একটা সম্পর্ক তৈরি করেছিল সেখানে হয়তো স্থিতিশীল হতে পারে, কিন্তু আমরা অন্যান্য অপরাধীর তুলনায় তার ভিতরে আমরা আগে প্রথম থেকে যেটা বললাম যে সে হয়তো জেনেটিক্যালি বা দীর্ঘভাবে যে জন্মসূত্রে যে অপরাধ প্রবণ সেরে সে তার নয়, যার ফলে অন্যান্য দুর্দশা এবং নির্মম প্রকৃতির অপরাধীদের মতন তা নয়, এবং তার মনের ভিতরে একজন একজনের শৈল্পিক মনোভাব আছে, সুদেশীর পরিচয় আছে, সে গান করতে পারে এবং অন্যান্য সাংস্কৃতিক দিক থেকেও তার মন সুকুমার ভিত্তিগুলি তার বা চাঙ্গা আছে। সম্ভবত এই কারণেই আপনাদের এই যাহা বলিব সত্য বলব অনুষ্ঠানের যে আলোর দিশা সেই দিশাটা সে গ্রহণ করতে পারছে এবং সে নিজেকে অনুতপ্ত হয়ে সেই খারাপ কাজ থেকে এবং অন্ধকার পথ থেকে ফিরে আসার জন্য চেষ্টা করতেছে। আমরা তার এই আত্মস্বরূপটিকে সাধুবাদ জানাই এবং আশা করি যেহেতু তার ভিতরে দুর্দশা এবং দুর্দান্ত যে অপরাধীদের যে বৈশিষ্ট্য সেটা যে যেহেতু নাই, যেহেতু বংশগত দ্বারার দিক থেকে যে অপরাধ প্রবণতা সেটাও তার ভিতরে কম আছে, আর তার ভিতরে যেহেতু সংবেদনশীলতা এবং শৈল্পিক সত্তা রয়েছে, এই সমস্ত কারণে আমরা আশা করি তার মানবিক যে দিকগুলি সেগুলি খুব সহজে সে বিক্রিয়া বিকশিত করতে পারে। যদি সে ওই যে পরিবেশ, একটা হচ্ছে দারিদ্রতা আর একটা হচ্ছে অসৎসঙ্গ, তা দারিদ্রতা তো আমাদেরকে মেনে নিতে হবে, ওইটা তো পরিবর্তন করার সুযোগ নাই, ওইটাকে আমাদেরকে মেনে নিতে হবে এবং সৎ এবং ভালোভাবে কিছু উপার্জন করার চেষ্টা করতে হবে। কিন্তু অসৎসঙ্গগুলো খারাপ মানুষগুলিকে খারাপ বন্ধুগুলিকে কিন্তু পরিত্যাগ করা আমাদের ইচ্ছার উপর নির্ভর করে, অর্থাৎ সে যদি সেই সঙ্গ এবং সেই অন্ধকার জগৎ থেকে সম্পূর্ণ নিজেকে সরিয়ে নিয়ে এসে আমাদের যে বৃহত্তর আলোকিত সমাজ সুস্থ সমাজ এই সমাজে যদি সে নিজেকে আবার করতে চায় তাহলে তাকে একটু কষ্ট সহ্য করতে হবে যে দারিদ্রতা বা আর্থিক দৈন্যতাই মানুষের জীবনে সবচেয়ে বড় কথা নয়, কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষই কিন্তু দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে সৎভাবে জীবনযাপন করে, তাকেও সেই পথ সেই কষ্ট এবং দৈর্য ধরে আল্লাহর পথে ফিরিয়ে এসে ধর্মীয় এবং নৈতিক জীবনযাপন করে এবং সব ধরনের পাপ অন্যায় থেকে দূরে থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে এবং যারা ভালো আছে বা সুস্থ আছে যারা তাকে ভালো পথে রাখতে পারবে সেই ধরনের বন্ধু সেই ধরনের সমাজ সেই ধরনের আত্মীয় সঙ্গে তারা সে আবার নিজেকে জড়িয়ে নিয়ে একটা নতুন জীবন সে শুরু করতে চেষ্টা করতে পারে এবং আমার মনে হয় তার ভিতরে যে মানবিক সত্তা আছে সেই সত্তা তাকে এ ব্যাপারে যথেষ্ট সাহায্য করবে এবং সে একটা নিশ্চয়ই একটা সুন্দর এবং ভালো পথ খুঁজে পাবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটি ব্রিদিং স্পেস নিতে চাই এই জায়গাটিতে। আপনারা যে কমেন্টস গুলো করেছেন ফেসবুকে এবং একই সাথে ইমেইল করে আমাদেরকে মেসেজ পাঠিয়ে এই মুহূর্তে আমরা তার অংশবিশেষ পড়ব এবং একই সাথে আমরা আমাদের অতিথি যিনি রয়েছেন তার কমপ্লিমেন্টে জানব আপনাদের কমপ্লিমেন্টের এগেনস্টে। তবে তার আগে ছোট্ট একটা স্পেস, অর্থাৎ আমাদের প্রোগ্রামের যে মূল থিমটি আছে সেই থিমটি বাজার পরপরে আমি ফিরে আসছি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক টেক্সট আমরা পেয়েছি ফেসবুকে, বিশেষ করে আগুন লিখেছেন সাবার থেকে। আমি আজকে প্রথম শুনছি, এর আগে অনুষ্ঠানের নাম শুনেছি, তবে আজকে শুনে মনে হচ্ছে সত্যি আপনারা খুব ভালো একটি কাজ করছেন। এই অনুষ্ঠানের কারণে অনেকে শিক্ষা গ্রহণ করবে এবং হয়তো আর ভুল করবে না, সত্যি খুব ভালো কাজ করছেন। নীলিমা গোপালগঞ্জ থেকে লিখেছে, মানুষ কত খারাপ হতে পারে, টাকা নিয়ে সেগুলো অবৈধ পথে উড়িয়েছেন। মানুষের প্রতি শ্রদ্ধা আমাদের থাকবে কিভাবে, কিভাবে চললে মানুষের প্রতি আমাদের আর কোন বিশ্বাস থাকবে না। সাব্বির ঢাকা থেকে লিখেছে, একটা ছেলে একটা মেয়ে গল্প করতেই পারে কিন্তু সেটাকে পুঁজি করে যারা অর্থ ছিনিয়ে নেয়, মোবাইল কেড়ে নেয়, তারা আসলে মানুষ না, মানুষ নামে জানোয়ার, এদের কারণে শান্তিমতো কোথাও কথা বলার উপায় নেই। রাতুল কুমিল্লা থেকে লিখেছে, মধু চরম একটা খারাপ ছেলে, মধুর মতো ছেলেদের থেকে সবসময় সবার দূরে থাকা উচিত। মানুষ ঠিকমতো চলাফেরা করতে পারছে না এদের কারণে, মানুষের নিরাপত্তা নেই এদের কারণে, সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে শুধুমাত্র এদের কারণে। ফাহাদ কক্সবাজার থেকে লিখেছে, আমার একই রকম ঘটনা একবার হয়েছিল। এই জাতীয় ছেলে পেলে সাধারণত চিন্তায় করে টাকা পয়সা নিয়ে মদ গাঁজা খায়, নেশা করে। আসলে নিজের বাড়ি থেকে এদের যখন আর টাকা দেয় না তখন এরা চুরি করে এবং চিন্তাই করে। শাহনাজ চট্টগ্রাম থেকে লিখেছেন, এদের আইনের আওতায় নিয়ে আসা উচিত, তা না হলে আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারব না, সমাজে এরা কিট হয়ে আছে, এদেরকে উপড়ে ফেলতে হবে। শাকিল ফার্মগেট থেকে লিখেছেন, যে শহীদ মিনার ভাঙতে পারে তার দ্বারা সবকিছুই সম্ভব, এরা জাতির জন্য কলঙ্ক, এদের মতো লোক যে সমাজে আছে সে সমাজ কোনোদিনও উন্নতি লাভ করতে পারবে না। রিঙ্কু ঢাকা থেকে লিখেছে, আমাদের দেশে আইন আছে কিন্তু সেই আইনের কোনো প্রয়োগ নেই, আইনের সামনে থেকে এরা এই অন্যায়গুলো করে থাকে কিন্তু পুলিশ কিছু বলে না। আমার মনে হয় এই ধরনের লোকগুলোকে আগে থেকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। ওকে, শুনলাম তো বিভিন্ন রকমের কমেন্টস, কি বলার আছে আপনার?
যে আমি বলতে চাই যে আপনারা যারা এই গল্পটা শুনেন, আমি শুনেছি, আমি শুনে আমার জীবনটা অনেকটাই পরিবর্তন করতে সক্ষম হয়েছি এবং আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আমি আমার স্বপ্নের জগৎটা কি আমি আমার মূল গন্তব্যে আমি পৌঁছাতে পারবো। আর আমি এদেশের মানে বিশেষ করে সমাজপতি, যারা এদেশের সমাজ চালান, যারা এদেশের মানে বিত্তশালী লোক আছে, তাদেরকে আমি বলবো যে আমাদেরকে একটু সুযোগ করে দেন। আমরা দান করুণা সহানুভূতি চাই না, আমরা তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা দান করুণা সহানুভূতি চাই না, আমরা একটু সুযোগ চাই, একটু সুযোগ দিবেন। আমি আমার মানে কনফিডেন্স আছে যে আমি পারবো, আমি আমার গন্তব্যে যেতে পারবো। আর দীর্ঘ দুই বছর যাবৎ আমি একদম সততা এবং নিষ্ঠার সাথে পথ চলছি, আমার জন্য দোয়া করবেন। আমি জীবনে কিছু করতে চাই, মানুষের হৃদয় বেঁচে থাকতে চাই।
প্রিয় শ্রোতা, আমরা মধুর জীবনের যে অপ্রিয় সত্য সেই সত্য আপনার সামনে উপস্থাপন করলাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। শেষের সেগমেন্টটি হচ্ছে চিঠি পড়া বা মেইল পড়া, যে কাজটি আমাদেরকে এই মুহূর্তে করে শোনাবে রাজু।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমি সীমা, খুলনা থেকে লিখছি। আমরা দুই বোন, আমি বড়, আমার ছোট একটি বোন রয়েছে। আজ আমি আমার একটি ভুল স্বীকার করতে চাই, আর সেটি হল ছোটবেলা থেকেই দেখতাম আব্বু আম্মু আমার ছোট বোনকে বেশি ভালোবাসত, তাকে ভালো ভালো কাপড় কিনে দিত, বেশি বেশি আদর করত, আর এই জন্য আমি আমার ছোট বোনকে হিংসা করতাম, অনেক মারধরও করতাম, দেখতে পারতাম না, খুব হিংসা করতাম, এমনকি আব্বু আম্মুর সাথেও খারাপ ব্যবহার করতাম। কিন্তু আজ আমি বুঝি
সবই ছিল আমার মনের ভুল। আমি সত্যি আমার বোন ও আব্বু আম্মুর কাছে খুব অন্যায় করেছি। আমি সত্যি লজ্জিত। আমি বুঝিনি যে আব্বু আম্মু আমাদের দুজনকেই সমান ভালোবাসে, অনেক ভালোবাসে, খুব বেশি ভালোবাসে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু আমাদেরকে জানিয়ে দেবার জন্য আজকের এই চিঠিটি, এবং একই সাথে ধন্যবাদ জানাই এই বন্ধুটিকে যিনি চিঠি লিখে তার ভুলটা স্বীকার করেছেন। অবশ্যই আপনার ভুলটি তো আপনার জীবনে নয়, আমাদের জীবনেও ফিরে না আসুক, না হোক সবার জীবনে, এই প্রত্যাশা করি। আজকের মতো যাহা বলিব সত্য বলিবর পর্দা নামছে। আগামী রবিবার ঠিক রাত 11:20 আবারও আরজি কিবরিয়া এবং তার টিম মেম্বার আরজে রাজু ও সাউন্ড এডিটর মঞ্জুকে নিয়ে, সাথে একজন বন্ধুকে নিয়ে আবারও আপনার সামনে হাজির হয়ে যাব, এবং আবারও আপনি শুনবেন সাহস আছে সত্য বলার, যিনি সাহস করে আসবেন তার জীবনের অপ্রিয় সত্যগুলো, এই অর্থে যে তার মতো করে ভুল, তার মতো করে অপরাধ আপনার জীবনে যেন জন্ম না হয়। ভালো থাকুন, শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার, তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
This track was downloaded from FusionBD.com.